This track was downloaded from FusionBD.com.
শুনছেন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন। শুরু হয়ে গেল অন্ধকারের গল্প, আমি জুয়েল আছি আপনার সঙ্গে। আজ দিনটি হচ্ছে রবিবার এবং রবিবার 10:30 মানেই অন্ধকারের গল্প আপনার জন্য ঢাকা FM এর এই বিশেষ আয়োজন। এবং যারা ফেসবুকে রয়েছেন তারা নিশ্চয় এতক্ষণে জেনে গেছেন কে থাকছেন আজকে অন্ধকারের গল্পে। আজকে আমরা একটা ঘটনা শুনবো এবং গত পর্বে যারা ছিলেন আমাদের সঙ্গে তারা নিশ্চয়ই জানেন যে গত পর্বে আমাদের সঙ্গে ছিল ফাহিমা। এবং ফাহিমা এমন একটি মেয়ে যে দালালে খপ্পরে পড়ে দুবাই পাচার হয়ে গেছিল এবং সেখান থেকে তাকে ওমানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে বাধ্য করা হয় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে। এবং ভাগ্যের কি বলবো, সৌভাগ্যই বলতে হয়, ফাহিমা দেশে ফিরে এসেছিল। গত পর্বে আমাদের স্টুডিওতে এসেছিল ফাহিমা এবং ফাহিমা জানিয়েছিল কিভাবে সে পাচার হয়ে গেছিল এবং কিভাবে দালালরা তাকে বিভিন্ন জায়গায় বিক্রি করত, কিভাবে সেখানে ছিল সে, কেমন নির্যাতন করা হতো তাকে, সবকিছুই সেদিন ফাহিমা আমাদের সামনে তুলে ধরেছিল। জানিয়ে রাখি ফাহিমার এই এপিসোডটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট থেকে সেটা ডাউনলোড করে শুনতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এই অ্যাড্রেসে গেলেই আপনি পেয়ে যাবেন অন্ধকারের গল্প সহ ঢাকা এফএম এর সব স্পেশাল শোগুলির ডাউনলোড কপি, সেখান থেকে আপনি ডাউনলোড করে শুনতে পারেন। আজকে আমাদের সঙ্গে সালমার কথা বলবো আমরা। ফেসবুকে আমরা পোস্ট দিয়েছি সালমার ছবি সহ। সালমাও এরকম একটি দুর্ভাগা মেয়ে, আমাদেরই বোন। সালমা ভাগ্যের আসলে কি বলবো, দুর্ভাগ্যই বলতে হয়। ভাগ্যের রুটি রোজগারের আশায় যে দেশের বাইরে যায়, নিশ্চয়ই অর্থ রোজগারের আশায় পরিবারের দিকে তাকিয়ে, পরিবারের সুখ সমৃদ্ধির দিকে তাকিয়ে। সো সালমা গিয়েছে এবং সালমারও হয়েছে ফাহিমার মতোই কপাল এবং ফাহিমার মতো করেই সালমা পাচার হয়ে গেছে ফাইনালে, যেটা বলতে হয়। এবং বিভিন্ন জায়গায় তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, দুবাইতে নিয়ে যাওয়ার কথা বলে দুবাইতে নিয়ে গিয়ে ও, মানে একেবারে ফাহিমার মতো একটি ঘটনা, তবে ব্যক্তি এবং প্রেক্ষাপটটা একটু আলাদা। সবকিছু নিয়ে আজকে অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে থাকবেন ফাহিমার মা, আমাদের সালমার মা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, সালমার মা এবং সালমার হাজবেন্ড আমাদের সঙ্গে। সালমা কিন্তু এখনো দেশে ফিরতে পারেনি, সে রয়েছে এই মুহূর্তে ওমানে। সো সবকিছু নিয়েই আজকের আমাদের এই অন্ধকারের গল্প। তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে রয়েছেন সালমার মা, কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন খালাম্মা আপনি?
আল্লাহ দিলে খুবই ভালো, সুস্থ আছি, কিন্তু ভিতরে বাবা অশান্তি, খুবই অশান্তি।
জি, এত কষ্ট করে আমাদের সঙ্গে সেই ঘটনাগুলি বলতে এসেছেন, এজন্য অনেক ধন্যবাদ। আপনারা এসেছেন শিবালয় থেকে, মানিকগঞ্জ থেকে।
জি।
আচ্ছা, কতদিন ধরে সালমা আসলে দেশে বাইরে গিয়েছে?
চার মাস।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু কথা বলে নি সালমার স্বামীর সঙ্গে। ভাই কি নাম আপনার একটু যদি বলতেন আমাদেরকে?
মোবারক মৃধা।
জি, মোবারক মৃধা। জি, আপনি সালমার হাজবেন্ড?
জি।
আমরা জেনেছি সালমার মায়ের কাছ থেকে যে সে চার মাস হলো সে দেশে বাইরে গিয়েছে, এবং আপনারা আসলে কবে ব্যাপারটি জানতে পেরেছেন?
আমরা জানতে পারছি যাওয়ার 15-20 দিন পর।
যে ব্যাপারটি, যে ব্যাপারে সে যেতে চেয়েছিল ব্যাপারটি আসলে তেমনটি হয়নি, সম্পূর্ণ উল্টো একটা ব্যাপার হয়ে গেছে, এবং সহজ ভাষায় আপনাদেরকে ঠকানো হয়েছে এবং প্রলোভন দেখিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাকে পাচার করে দেওয়া হয়েছে। এটা আপনারা সালমা যাওয়ার 10-15 দিনের মধ্যেই জানতে পেরেছেন। পুরো বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে চাই। তার আগে আজকের এই অনুষ্ঠানের উপরে ভিত্তি করে একটা প্রতিবেদন তৈরি করেছেন তারেক আহমেদ, এবং আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক অন্ধকারের গল্পের শুরুতেই পুরো ঘটনার উপর ভিত্তি করে একটি প্রতিবেদন তৈরি করা হয় এবং সেই প্রতিবেদন দিয়েই আমরা শুরু করি আমাদের অন্ধকারের গল্প। সো সেটা আমরা শুনবো, তবে তার আগে একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কাল সকাল 10:00 এবং 12:00 মৌচাক মার্কেটের সাথে লাগানো বিল্ডিং, যেটা গোল্ডেন প্লাজা, সেটা দ্বিতীয় তলায় সাইফুডস এর মৌচাক ব্রাঞ্চে ভার্সিটি ভর্তি প্রস্তুতির ইংলিশের উপর একটি অবিস্মরণীয় ক্লাস নেবেন সাইফুডস এর নির্বাহী পরিচালক ও বিশেষজ্ঞ টিচার এটিএম স্যার। অন্য সকল ভার্সিটি কোচিং এর ছাত্ররাও এই ক্লাসে আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713 4 3 01713432011 নাম্বারটি আরো একবার বলছি 01713432011 আমরা প্রতিবেদনে চলে যাই জানিয়ে রাখি আজকে আমরা শুনবো সালমার ঘটনা ফাহিমার মতো করে গত পর্বে আমাদের সঙ্গে আমাদের এই স্টুডিওতে ছিল ফাহিমা ফাহিমার মতো করে সালমাও গিয়েছিল দুবাই এবং সেখানে তাকে বিক্রি করে দেওয়া হয় এবং বাধ্য করা হয় নানা ধরনের অসামাজিক কার্যকলাপে সো চলুন আমরা প্রতিবেদনটি শুনে আসি তারপর আবারও ফিরে আসি জানিয়ে রাখি আমাদেরকে লিখবা ঠিকানা 16260 এই নাম্বারে লিখে ফেলুন আপনার SMS যদি কিছু বলতে চান যদি কিছু জানতে চান আজকে যে সালমার মা রয়েছেন সালমার স্বামী রয়েছেন তাদের কাছ থেকে আর এছাড়াও যারা অন্ধকারের গল্পের স্টুডিওতে আসতে চান তারা যেটা করবেন শুরুতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন OG স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে যারা ফেসবুকে জয়েন করতে চান facebook.com/dhakafm90.4 সেখানে আমরা সালমার ছবি পোস্ট করেছি চাইলে সেখানে গিয়ে আপনি আপনার কমেন্টটি করতে পারেন facebook.com/dhakafm90.4 সালমার ঘটনা আমরা শুনবো তবে চলুন শুনে আসি আজকে এই পর্বের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন আমাদের জন্য তৈরি করেছেন অন্ধকারের গল্পে টিম মেম্বার তারেক আহমেদ চলুন শুনি
পেট ভরে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য একটুখানি সুখের জন্য সংসারে একটুখানি সচ্ছলতা আনার জন্য ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য যে মানুষগুলো দেশ ছেড়ে পরিবার পরিজন ছেড়ে হাজার হাজার মাইল দূরে পাড়ি জমায় সকল সহজ সরল কর্মঠ শ্রমিক অনেক অনেক অজানা ভয় বিপদের আশঙ্কাকে পাশ কাটিয়ে বিদেশে গিয়ে কাজ করে দেশে টাকা পাঠায় আর এই টাকাই দেশে বৈদেশিক মুদ্রার একটি উল্লেখযোগ্য অংশ যেসব শ্রমিক বিদেশে যায় তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ নারী শ্রমিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায় বর্তমানে পৌনে 3 লাখ নারী শ্রমিক কাজ করছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত লেবানন জর্ডান কাতার কুয়েত মরিশাস হংকং ও সিঙ্গাপুরে 90 দশকের শুরুর দিকে বাংলাদেশ থেকে বিদেশে নারী কর্মী প্রেরণ শুরু হয় 10 ফেব্রুয়ারি 2014 দৈনিক আলোকিত বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস এর সূত্র উল্লেখ করে জানায় 1991 থেকে 2013 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 2,27,404 জন নারী চাকরি নিয়ে বিদেশে যান সবচেয়ে বেশি নারী কর্মী লেবাননে কাজ করছেন এর সংখ্যা 70,387 জন বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের পরিচালক সুমাইয়া ইসলাম বলেন সিঙ্গাপুর মধ্যপ্রাচ্য হংকং জর্ডান সহ পৃথিবীর সব দেশেই বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে বিশেষ করে গৃহকর্মী হিসেবে তাদের চাহিদা বেশি কারণ বাংলাদেশি মেয়েরা কাজে দক্ষ ও সৎ অর্থনৈতিক কূটনীতিতে সরকারের গতিশীল নীতির দরুন বর্তমানে G2G পদ্ধতিতে নতুন গন্তব্য দেশে নারী কর্মী প্রেরণ করা হচ্ছে এর মধ্যে অন্যতম হল মালয়েশিয়া ও হংকং সরকারিভাবে বিদেশে যাওয়ার জন্য প্রথমবারের মতো গত বছর নারী কর্মী নিবন্ধন করে সরকার সারা দেশে 40,421 জন নারী কর্মী নিবন্ধন করেন সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে এর অধীনে দেশে মোট 38টি TTC রয়েছে যার মধ্যে শুধু নারীদের জন্য রয়েছে 6টি TTC এই যে নারী শ্রমিক যারা কিনা বাংলাদেশের মতো একটি ধর্মভীরু দেশের নাগরিক সমাজের শত প্রতিকূলতা চোখ রাঙানিকে উপেক্ষা করে যারা কাজ করে সংসারে স্বাচ্ছন্দ্য আনয়নের জন্য বিদেশে পাড়ি জমায় তাদের সবার ভাগ্য কি সুপ্রসন্ন তাদের সবাই কি সুষ্ঠু পরিবেশে উপযুক্ত কাজ করে টাকা উপার্জন করার সুযোগ পায় না এদের মধ্যে অনেকেই চাকরির নামে সোনার হরিণটাকে ধরতে গিয়ে শিকার হন প্রতারণার হন নির্যাতিত নিপীড়িত বহন করেন এক দুর্বিষহ জীবন শেষ পর্যন্ত এই জীবনকে তাদের অনেকেই বলে থাকেন না মরে বেঁচে থাকা আজ শুনব তেমনই একজন নারী সালমা যিনি জানতেন বাসা বাড়ির কাজের জন্য অর্থাৎ গৃহকর্মীর কাজের জন্য দুবাই যাচ্ছেন কিন্তু না দুবাই নয় তিনি যেতে পারেননি সালমাকে বিক্রি করে দেওয়া হয় ওমানে আর কাজ কাজ তিনি পেয়েছেন তবে সেটা বাসা বাড়ির কাজ নয় অন্য একটি নিকৃষ্ট ঘৃণ্য কাজ করতে বাধ্য করা হচ্ছে সেই কাজ যা তার কল্পনাতেও ছিল না সুপ্রিয় শ্রোতা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন সালমাকে কোন কাজ করতে বাধ্য করা হচ্ছে হ্যাঁ ঠিক ধরেছেন সালমাকে বাধ্য করা হচ্ছে যৌনকর্মী হিসেবে কাজ করতে শ্রোতা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিদেশ বিভুঁয়ে মানুষ নামের আড়ালে কিছু হায়নার হাতে বন্দী একটি মেয়ের কি অবস্থা হতে পারে সালমা যে কিনা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদেবপুর গ্রামের এক গরিব অসহায় নারী যে কিনা আসলে বাংলাদেশের সকল গরিব কিন্তু সৎ সহজ সরল অথচ পরিশ্রমী নারীর প্রতীক কাজ করে সৎ উপায়ে যে কিনা জীবিকা নির্বাহ করতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না, ব্যর্থ হলেন কিছু দুর্বৃত্তের দুর্বৃত্তপনার কাছে। সালমা এই বছরেই অর্থাৎ মাত্র চার মাস আগে দালাল ক্যাবারত এর কাছে 60,000 টাকা দিয়ে বাসাবাড়ির কাজ করার জন্য দুবাই যেতে চেয়েছিলেন, কিন্তু দালাল ক্যাবারত তাকে দুবাই না পাঠিয়ে ওমানে বিক্রি করে দেয়। সেখানে আছে আরেক দালাল কবির। সালমা এখন ওমানে আছেন, সে বাধ্য হচ্ছে যৌনকর্মী হিসেবে কাজ করতে। সালমা অনেক কষ্টে দেশে যোগাযোগ করেছিলেন, কিন্তু দালাল জানতে পেরে তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। সালমার বিদেশে যাওয়ার পর থেকে শুরু করে বর্তমান অবস্থা, যাবতীয় বিষয়ে আজ আমরা জানব। আমাদের সাথে আজ থাকবেন সালমার মা।
স্বাগত আরো একবার, এই ছিল প্রতিবেদন। প্রতিবেদনটি আমাদের জন্য তৈরি করেছেন আমাদের টিম মেম্বার, অন্ধকারের গল্পের টিম মেম্বার মোহাম্মদ তারেক আহমেদ। আমি ধন্যবাদ জানাই তাকে এবং অন্ধকারের গল্পে যারা টিম মেম্বার রয়েছেন, পুরো সপ্তাহ জুড়ে কাজ করেন আমাদের সবার জন্য, আমাদের আমরা যারা রয়েছি, আমরা যারা শ্রোতা, এই অনুষ্ঠানটি আমরা যারা অত্যন্ত পছন্দ করি এবং অনেক অন্ধকার অধ্যায়ের গল্প ঘটনাগুলি আমরা জানতে পাই, তাদের সবার পক্ষ থেকে এই টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন, এই মুহূর্তে অনেকগুলি SMS দেখতে পাচ্ছি, তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের অন্ধকারের গল্পে সালমান ঘটনাগুলি জানবার জন্য। গত পর্বে অনেকে ছিলেন এবং আমাদের সঙ্গে ফাইমার ঘটনাটি শুনেছেন। আশা করছি ফাইমার ঘটনাটি জানবার পর থেকে আপনারা সচেতন হয়েছেন এবং এরপর থেকে আমরা চাই যে এই ঘটনা শুনবার পর থেকে আর কোন মেয়ে যেন, আর কোন বোন যেন এভাবে কারোর হাতে প্রতারিত না হয় এবং দেশের বাইরে গিয়ে এইভাবে যেন তাকে দিন কাটাতে না হয় নির্যাতনের মধ্যে দিয়ে। আমরা আবারও সালমার মা এবং তার স্বামীর কাছে ফিরে যাব, তবে তার আগে আরেকটু জানাই, কালই সকাল 10:00 এবং 12:00 মৌচাক মার্কেটের সাথে লাগানো যে বিল্ডিংটি রয়েছে গোল্ডেন প্লাজা, সেটা দ্বিতীয় তলায় সাইফুরসের মৌচাক ব্রাঞ্চে ভার্সিটি ভর্তি প্রস্তুতির ইংলিশের উপর একটি অবিস্মরণীয় ক্লাস নেবেন সাইফুরসের নির্বাহী পরিচালক ও বিশেষজ্ঞ টিচার ATM স্যার। অন্য সকল ভার্সিটি কোচিং এর স্টুডেন্টসরাও তারা এই ক্লাসে আমন্ত্রিত। বিস্তারিত জানতে ফোন করুন 01713432011, 01713432011 এই নম্বরে। আবার আমরা ঘটনায় ফিরে যাই, খালাম্মার কাছে যাব শুরুতে। সালমার মা আজকে আমাদের সঙ্গে। খালাম্মা, আমরা শুনলাম প্রতিবেদনটি, আপনার মেয়েকে সম্বন্ধে একটু বলেন যে আপনার আসলে কয় সন্তান, আপনার কয় সন্তান?
আমার দুইটা ছেলে একটা মেয়ে।
একটাই মেয়ে সালমা?
আমার দুইটা ছেলে একটা মেয়ে। আমি স্বামী মারা গেছে পাঁচ বছর ধরে, স্বামী মারা গেছে বাদে আমার মেয়ে আর আমার মেয়ের জামাই আমারে আমার মেয়ের বাড়ি আনছে বাদে আমার পেটের ব্যথা আছিল, পেটের ব্যথা ওর তখন মাটি কাটত। তারপরে আমারে আর অল্প কিছু জমানোর টাকা আসল, তাই দিয়ে আমার 40,000 টাকা দিয়ে আমার অপারেশন করছে। 12 দিন হাসপাতালে ছিলাম, তারপর আমার হাসপাতালে থেকে আমার জামাই আমার বাড়ি আনছে বলতে তারপর 700-800 টাকার ওষুধ আমার এমনি হাসপাতালে থেকে বাইরে থেকে কিনা খাওয়াইছে। খাওয়ানোর পরে আস্তে আস্তে আমি সুস্থ হয়েছি বলতে তারপরে আমার মেয়ে মুন্নতে চাকরি ধরলো বাদে ওখানে 3 মাস চাকরি করছে।
সিরামিক্স যে কোম্পানিটি রয়েছে নাকি গার্মেন্টস?
খুবই সংসার অভাব এখানে, আমি অসুখ, 3টা প্লাপান, লেখাপড়া করাই, প্রাইভেট বেতন দেওয়া লাগে, স্যারের বেতন দেওয়া লাগে, খুবই কষ্ট। জামাই রিক্সা চালায়, ওতে পুষে না, আমারও শরীর সুস্থ না, যে আমি যে কাজকর্ম করবো আমারও শরীর খুব দুর্বল। আমার কয় মা তাহলে কাজে পোষায় না টেকায় তাহলে রহিম খার পাম্পে চাকরি ধরি। তো ওই জায়গা বাড়ির কাছে ওই জায়গায় চাকরি ধরল, যে সকালে যাইতো রাত সাতটা কি আটটার সময় বাড়ি চলে আসতো, ও পাম রয়ে রহিম খার বাড়ির কাছেই আসতো যাইতো, ওখানে মোটে ১৫০০ টাকা বেতন দিত, ১৫০০ টাকা বেতন দিল গো। তখন জামাই আবার কয় কি বলে ১৫০০ টাকা বেতন পুষে না, যাক চাকরি করা লাগবো না, আমি যা কামাই করে এনে দিম তাই তুই খাবি, পোলা পানের লেখাপড়াও করা লাগবো না।
সালমার কয় বাচ্চা?
জি সালমার ২ ছেলে ১ মেয়ে।
২ ছেলে ১ মেয়ে?
১ মেয়ে।
আচ্ছা, আপনার সংসারে তারা এক সময় চলে গেল তাই তো? সালমার পরিবার আপনার আপনার সঙ্গেই থাকতো?
হ্যাঁ, আমারে তোরা নিয়ে এসে ওদের বাড়ি আমি।
ও আচ্ছা, আপনাকে তারা নিয়ে আসলো তাদের সংসারে। সেই সংসারে আপনি, সালমা এবং সালমার হাজবেন্ড, সেই সঙ্গে তার তিন ছেলে মেয়ে। আচ্ছা আচ্ছা,
মানে যে আমরা সবাই মিলে ৬ জন ৭ জন লোক আর কি। তখন আমারও দুইটা ছেলে আছে, আমার বাত কাপড় দেয় না, বাড়িতে মারাদৌড়ি করে আমি কি করি, অসহায় না কিছু ভাল লাগে না, আল্লাহ আমার যদি কে একটু বাইরে পাঠাইতো তাহলে আমি যাইতাম, যত কষ্ট হইতো বাইরে গেলে কটা টিয়া পয়সা কামাই করলে আমার বাল বাচ্চাও খাইতো, আকাশের বাপে বাড়ি গাড়াও একটু ঠিক করতো, তোমার আমার কি জ্বালা হয়ে গেছে, মাও ফালাই পারি না। এরম করতে করতে একদিনকে হঠাৎ তেরো তুই ছেড়ে ডাইছে কেবরতের বুইনে, আমার মেয়ে তখন বাড়ি নাই, আমার মেয়ে হলো
কেবরত।
হ্যাঁ,
কেবরত এই ব্যক্তিটি কে আসলে, এই লোকটি কে?
এই লোকটিও তো দালাল।
আচ্ছা, এই লোকটি আসলে দালাল?
দালাল।
আচ্ছা, এর মাধ্যমে কি সালমান দেশে বাইরে যায়?
আমারে কয় কি যে কাকি আপনাকে বাড়ি একটু বাইরে যাওয়া যাব না, তো আমি কইছি যাইব, যাও তো বাইরে থাইছে আইসে বাদে, তাই আমি কইছি তোমাকে বাড়ি কোনে কয় বরং গাইল, আমি তোমার বাপের নাম কি, বাপের নাম আমুদে, কয় দুনিয়ার মানুষ চিনি আমার বাপের আপনি চিনেন না, আমি করলে আমি চিনি যেমন তেমন আমি দেখি নেই কোনোদিন, এই কইতে কইতে দেখি আমার মেয়ে বাড়ি আইসি, আমার মেয়ে মনে হয় আবার চিনি চিনে, তখন আবার ও জিজ্ঞেস করছাই সেরে যে কনে গেছিলি, কয় এতে বাজারে ছবির ঘরে গেছিলাম, স্টোরিতে গেছিলাম, কি করবে ছবি আনবে, ছবি দে কি করবি, কয় আমি বিদেশ যাম, তখন আমার মেয়ে কয় কি যে তুই যদি বিদার চার যদি পারস তাহলে আমার কোনোদিন যদি পারস তাহলে আমার নিস, তখন লোকে আবার তোর বইনে আবার বললো যে তুই যদি বিদার চাস তাহলে আমার ভাইয়ের কাছে যাবি, আমার ভাইয়ের নাম কেবারত, বরঙ্গাইল বাতের হোটেল করে, আমার ভাইয়ের কাছে গেলে তোরে লাইন করে দিব, তখন হলো যে কেবরতর কাছে গেছে, গেছে বাদে কেবরতর কইছে, আমার মেয়ে আবার এসে আমার মেয়ের জামাইয়ের কাছে কইছে, কইছে বাদে তখন হলো আবার কেবরতি ৩ দিন হলো আমার মেয়ের বাড়ি আইসে, আইসা তোষামত করছে, তখন আবার আমার মেয়ে বলছে যে আমি তো যামু ঠিকই কিন্তু আমার স্বামী রন বছর ছাড়া তো আমি যাইতে পারব না, আমার স্বামী যদি মত হয় তাইলে, একে একে ৩ দিন আইসে বাড়ির পর
কেবরতের বোন।
হ্যাঁ,
তার কি নাম ছিল?
ওই কেবরতর বোনেও আইসে।
কেবরতর বোনের নাম কি ছিল?
সেলিনা।
আচ্ছা, সেলিনা বারবার এসে বলছিল যে যেতে নাকি?
হ্যাঁ,
বলতে চেয়েছিলেন।
তারপর আবার কেবরত ৩ দিন আইসে, বাদে তখন আমাকে জামাই আবার হলো রাজি হয়েছে।
সালমা কি তাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে সে বিদেশে যেতে আগ্রহী এরকম কিছু?
না, ওই কেউ যে কেবরতর বোনে বললো।
আচ্ছা আচ্ছা, মানে সেলিনার মাধ্যমে দালাল যে কেবারও তার বোনের মাধ্যমে তারা জানতে পারে যে সালমা যেতে চাই। আচ্ছা, তারপর
তখন হলো ওই যে কেবারতের কাছে যাই, আবার যে কেবারতের বইনে কইছে, সেলিনা কইছে, বাদে তখন হলো কেবারত আবার হলো এই মোবারকের বাড়িতে আইছিল, একে একে ৩ দিন আইসে, বাদে তারা এই যে জামাইয়ের কাছে কইছে, জামাই তখন অবে সংসার, জামাই তখন রাজি হয়েছে, রাজি হয়েছে, তখন কইছে যে ভাই আপনি যদি সালমারে নেনি তাহলে ওরে ভালো জায়গা ভালো বাসাতেই হ্যাঁ
আপনার ঘটনাটা আপনার মতো করে আমাদের সঙ্গে আরেকবার বলতেন।
না মোবারক মেধা
জি, মোবারক ভাই আপনার স্ত্রী হচ্ছে সালমা জি, আমরা শুনলাম আপনার শাশুড়ি আমার কাছ থেকে যে তিনি আপনাদের বাসায় আসলেন এবং পরিবারের অবস্থা এরকম, সে চাকরি করতেন, আপনি তখন কি করতেন? আপনি রিক্সা চালাতেন
জি,
আর সালমা এই ধরনের গার্মেন্টসে চাকরি করতেন এবং পরে একটা পেট্রোল পাম্পেও সে কাজ নিয়েছিল। সব মিলিয়ে সংসার চালানোটা খুবই কঠিন, খুবই স্বাভাবিক একটা ব্যাপার,
ছয়জন মানুষ
জি জি। তখন আপনি আসলে কবে জানতে পারলেন যে এরকম সালমা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে, এবং আপনি কি চিনতেন ওই দালাল এবং তার বোনকে চিনতেন আগে থেকেই?
পাশাপাশি তো, পাশাপাশি বাড়ি,
প্রায় পাশাপাশি বাড়ি চিনতেন?
চিনতাম।
আচ্ছা আচ্ছা, আপনি প্রথম কবে শুনলেন যে এরকম সালমা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে?
ওই ক্যাবরতর বন্ধু যে বান্ধবী বানায়, ওই বান্ধবীর মুখ থেকে শুনছি যে যাইব, যাওয়ার পরে তারপরে সালমা আমার ধরছে একদিন, আমার বান্ধবী পরিচিত বান্ধবী আছে সেও যাইব, তাহলে আমি যদি তার সাথে যাই তাহলে আমারও ভালো হবে, যাই গেলে যদি ভালো বাসা হয় ভালো ই হয়, ভালো কাজের কথা কইছে যে ভালো বাসা, নতুন হিসেবে যাইতেছে ছোটখাটো বাসা মধ্যে দিয়ে দেব, যাতে তুমি কাজ করে কিছু পয়সা এনে তোমার সংসার সচ্ছল ভাবে চলতে পারো, সংসার নিয়ে সচ্ছল ভাবে চলতে পারো, এই আশায় যেমন সালমারে হাতে দিয়েছে 60,000 টাকার বিনিময়ে, আমি 10,000, 10,000, 5,000, 10,000 করে দিতে
আপনি রাজি হলেন? আপনাকে যখন বললো যে এরকম
ভালোবাসা,
হ্যাঁ আপনি কথা বলেছিলেন যার মাধ্যমে সে যাবে তার সঙ্গে কথা বলেছিলেন?
জি,
কেবারত তার সঙ্গে
বললো ভালোবাসা, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হইলে পরে আমরা চেঞ্জ করতে পারো, আমরা ঘুরিয়ে আনতে পারো, এসব কথা বলছে।
আচ্ছা,
কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে দাও ভাই, মানে
আপনাকে আশ্বস্ত করা হয়েছে যে কোনো সমস্যা হবে না?
হবে না
জি,
আশ্বাস দিছি, সেই আশ্বাসে বিশ্বাস করে আমি যেমন তার কাছে দিতে বাধ্য হয়েছি, স্বীকার হয়েছি।
আচ্ছা, শুরুতে আপনাকে কি বলা হয়েছিল যে এরকম দুবাইয়ে যাবে?
দুবাই যাবে।
আচ্ছা হ্যাঁ,
দুবাইয়ের কথা শুনে গেছে তো দুবাই যাবে, 15-20 দিন খবর হলো যে দুবাই তো নাই, দুবাই থেকে ওমান বিক্রি করে দিছে।
আচ্ছা, সেটা তো পরে আসি, প্রথম যেদিন আপনি জানতে পারলেন সেদিন আসলে আপনার কি ইচ্ছা ছিল, তাকে পাঠানোর ইচ্ছা ছিল নাকি আপনি নিষেধ করেছিলেন এরকম কিছু ছিল?
নিষেধ তো করছিলাম।
নিষেধ করেছিলেন আপনি?
করেছিলাম নিষেধ।
কেন নিষেধ করেছিলেন?
করছিলাম যে বিদেশের বাড়ি কিসের থেকে কি হয়, ভালোর কথা কয়ে নিল, ভালোর কথা কয়ে নিয়ে যদি কোনো খারাপ কিছুর মধ্যে পেছে তাহলে তা আমি তো আনতে পারবো না, এত টাকা খরচা করে।
তারপরে আপনার ভেতরে একটা ভয় ছিল?
ভয় ছিল।
আচ্ছা আচ্ছা, তো দালালদের সঙ্গে কথা বলেছিলেন যে কোন ধরনের সমস্যা হবে কি না?
এসব কথা তো সম্পূর্ণ কিছু বলা হয়েছে, বইলে আমরা বলছি, আমার ভাইসটা ছিল সে বইলে আবার রেকর্ড করে রাখছিল, ভাইসটা দালালের সাথে কি কথাবার্তা হয়েছে এই রেকর্ডও আপনারা শুনতে পারবেন।
আচ্ছা, তারপর আপনার স্ত্রী যেতে রাজি হলো এবং কত টাকা লাগবে কি কি এগুলো একটু আমাদেরকে পুরোটা বলেন প্লিজ। স্কুলে
প্রথম বলছিল টাকা লাগবে 70-80 হাজার, তারপরে বললো যে না এত টাকা নাই, আমি বললাম যে এত টাকা তো নাই, আমি গুছাইতে পারব না, তবে ওই গুছাইতে গুছাইতে 60,000 টাকা, 60,000 টাকা হলে ভালো বাসায় মানে দেওয়া যায়। তখন আমি মনে করেন 5,000-10,000 করে আমি দিতে থাকলাম, দিতে দিতে মনে করেন যে লাস্ট 10,000 টাকা হয় না, তখন আমার 22 তারিখ এনজিওর থেকে 10,000 টাকা একবারে দিয়ে তারপরে যে 2 দিনের মধ্যে ভিসা কেটে টিকিট কেটে দিয়ে পাঠিয়ে দিছে, ওটা ভিসার যে একটা নকল টকল করে রাখুন, এই রাখার কোনো সুযোগ সুবিধা দেয় নাই, 2 দিনের মধ্যে টিকিট
মানে ফটোকপি কিছুই করেননি, 2 দিনের মধ্যে খুব দ্রুত আপনারা টাকাটা ম্যানেজ করে তারপরে আপনি তাকে পাঠানোর ব্যবস্থা করেন।
জি জি।
সে কি কারো মাধ্যমে গিয়েছিল, তার বান্ধবী কি তার সঙ্গে গিয়েছিল দুবাইতে?
না, ও তো আগে চলে গেছিল,
সে আগে চলে গিয়েছিল,
চলে গেছিল।
আচ্ছা আচ্ছা, সে যাওয়ার কতদিন পরে আসলে আপনার স্ত্রী যায় সালমা?
2-3 মাস।
সে যাওয়ার দু তিন মাস পরে, সে যাওয়ার আগে আসলে আপনাদেরকে কনভিন্স করে যে এরকম আমি বিদেশে যাচ্ছি, সালমা যাবে, সালমা গেলে এরকম ভালো কাজ পাবে। আচ্ছা, এবং এই দু তিন মাসে আপনারা টাকা পয়সা ম্যানেজ করেন এবং ওই দালালের সঙ্গে যোগাযোগ করে তার পাঠানোর ব্যবস্থা করছিলেন?
জি জি।
আচ্ছা খালাম্মা, এবার আপনি বলেন।
দালাল তখন বাড়িতে আইসিল, তিন দিন বাড়িতে আইসে, বাড়িতে আইসে বলতে সম্পূর্ণ কথা কইছে, তারপরও আমার জামাই জিরা করছে, বুঝছে কেবরত ভাই আপনি যা করেন আপনি আমার কাছে কিন্তু মিথ্যাটা কইেন না, সত্যি কথা কইবেন, আসলে যদি বোন আপন বোনের মতো যদি সালমারে নেন, সালমার দেন, দুনিয়ায় বাপ থাকতে বাপ নাই, ভাই থাকতে ভাই নাই, ও আর আমি ছাড়া আর দুনিয়ায় কেউ নাই, আমি আর ওর মা ছাড়া কেউ নাই, ওর কষ্টের মধ্যে কিন্তু দিয়েন না, কয় না ভাই আপনি পাগল আছেন নাকি, আমারও তো বোন আছে, আমি মনে করুন সালমা আমার বোন, এটা মনে করে ওই কেবরত হাতে আমরা ছেড়ে দিয়েছিলাম, কেবরতর বোনেও গেছিল সালমার আগে, কেবরত বোনের পাঠাই দোষ, কেবরতর বোনের সাত মাস থাইকে, তারপরে কেবরত বোনের দেশে এনে তারা আমার মেয়ের তেরম পাঠাই দিছে দুর্ঘটনার মধ্যে,
রুবেল তিনি ইউএসএ থেকে আমাদের সঙ্গে, তিনি ধারণা করছেন আজকে গল্পটা অনেক কষ্টের হবে, অন্যরকম হবে, অন্যরকম ঠিক না, গত পর্বের মতো করেই হবে, আসলে পুরো ঘটনাগুলি আমার যেটা মনে হচ্ছে গত পর্বের ফাইমা ছিল, ফাইমারও ঘটনাগুলি ঠিক এখন পর্যন্ত যতটুকু আমরা শুনেছি ঠিক এমনই ছিল, সেও চেয়েছিল একটু ভালো রোজগার, একটু পরিবারকে ভালো রাখা, যেহেতু তার সংসারে রয়েছে তার মা, তার তিনটি সন্তান, তার স্বামী, সেই উদ্দেশ্যেই সে আসলে বিদেশে যাওয়ার চেষ্টা করে। আর লক্ষ্মীপুর থেকে একটা এস এম এস করেছেন আমাদেরকে বিক্রম, বিক্রম দাস, তিনি লিখেছেন নারী যে শ্রমিকরা আমাদের দেশের বাইরে যায় আমাদের দেশ থেকে তাদেরকে অনেক সালাম। আচ্ছা রিয়াজ আমাদেরকে লিখেছেন অসাধারণ রিপোর্ট করেছে তারেক ভাই, অনেক ধন্যবাদ তারেককে। আচ্ছা আলামিন আমাদের সঙ্গে, এই ধরনের কাহিনী শুনলে তার দুঃখ লাগে, আলামিন আমরা চাই না আপনাদেরকে দুঃখ দিতে, বাট এই ধরনের ঘটনাগুলি কিন্তু এক প্রকার অন্ধকারে থেকে যায়, আমরা জানতাম না যদি না তারা আজকে আমার স্টুডিওতে আসতেন, আমরা ফাইমার ঘটনাও জানতাম না ফাইমা যদি আমার স্টুডিওতে না আসত, হয়তো আমরা জানতাম যে এমন একটি ঘটনা ঘটেছে, অল্প করে ছোট করে জানতাম, কিন্তু বিস্তারিত পুরো ঘটনাটা আসলে কিভাবে ঘটে, কিভাবে একটা মেয়েকে দেশের বাইরে পাচার করে দেওয়া হয়, কিভাবে সবকিছু হয়, এবং ফাহিমা সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছিল, এবং সেই ঘটনা শুনেই আজকে সালমা এবং সালমার মা এবং সালমার স্বামী আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং আমাদেরকে জানাতে চেয়েছেন, দেশবাসীকে, আমাদের শ্রোতার বন্ধুদেরকে জানাতে চেয়েছেন পুরো অবস্থাটা আসলে কি, এবং ফাহিমা ফিরে আসলেও সালমা কিন্তু ফিরে আসেনি। খালাম্মা, আমরা এটুকু জানতে পেরেছি যে আপনাদের দিক দিয়ে আপনারা খোঁজ খবর করার চেষ্টা করেছেন, আপনারা কবে জানলেন যে সে চলে গেল দেশের বাইরে?
যেদিন চলে গেছে সেদিন তো আমরা সাথেই গেছিলাম,
এয়ারপোর্টে গেছিলাম,
জি আমি গেছিলাম, আমার আরো বাইসাবু গেছিল, জামাই গেছিল, এয়ারপোর্ট যে আমরা উঠায় দিয়ে আইসি, যখন পেলেন উঠবো তখন কইছে যে মা আকাশের বাপে অনেক রাত হয়ে গেছে, তোমরা চলে যাও বা, আর রাত এই যে নয়টার সময় নয়টার পেলেনি আমার উঠা লাগবো, তাহলে মেয়ে গেছে বলে না, দশ দিন বাদে তারা মেয়ে ফোন করছে, মা আমার রড দিয়ে আর কারেন্টের তার দেয় বাইরে বাইরে বাইরে, মা আমার আর তো কিছু থয় নাই কে,
দশ দিন পর আপনাকে ফোন করলো?
জি।
আর এই দশ দিনে আপনারা কোনো খোঁজ খবর পাননি আসলে? সে
আর ফোন করছিল না।
জি, আপনারা খোঁজ নিয়েছিলেন যে সে পৌঁছালো কিনা ঠিকঠাক যেখানে কাজ করার, এই খোঁজ কি নিয়েছিলেন আপনি যার মাধ্যমে সালমা আসলে দেশের বাইরে গিয়েছিল?
কেবরতর কাছে গেছিল জামাই, জামাই যে কইছে এরম এরম ঘটনা, ওরে এরম মারাধরি করে, রোড দেয় কারেন্টের তার দেয় বাইরিয়া মারে, তুমি শিগগির আমার বই না দাও, অনেক চেয়ারম্যান মেম্বার মাতবার টাতবার নিয়ে অনেক ঘোরাঘুরি করা হয়েছে, তার হাতে পায়ে ধরা হয়েছে, খালি বলে যে তিন মাস গেলে আকামা করলে ওই একলাই এসে পারবো,
আমার মেয়ে অন্তে ফোন করে কয় যে তিন মাস কে আমার চার মাসেও আমার একা মা দিব না, মা আমার বেঁচে আলাইছে। আমার আর পাইব না মা, আমার নাতিন আমার সাথে নামাজ পড়ে আর কয়াল্লা আমার মায়েরে দেওয়াল্লা আমার বু কান্দে আমার মায়েরে দেওয়াল্লা আর তুটি আমার আজাদ করে হতে গেলে কয় আমার যদি বাপ বাচ্চা থাকতো আমার মেয়ের কবলে এরম দুর্ঘটনা ঘটতো না।
মা আপনারা ঠিক ও যাওয়ার 10-15 দিন পরে এরকম একটা ফোন পান যে তার এই অবস্থা? আচ্ছা মোবারক সাহেব আপনার কাছে যাই, আপনি প্রথম আপনার সঙ্গে কথা হয়েছে সালমার দুবাইতে যাওয়ার পরে প্রথম কথা কবে হয়েছে?
ওই 10-15 দিন পরে।
10-15 দিন পরে আপনার সঙ্গে কি কি কথা হলো?
প্রথম কথা বললো যে কাজে আমারে কাজ করাইতেছে, এইসব ধরনের খারাপ কাজে মারধর করে টাকা পয়সা তারা দেয় না, টাকা পয়সা অফিসে নিয়ে যায়, টাকা পয়সা বেতন পাতি তারা কিচ্ছু দিব না, তারা বিক্রি করে দিছে।
আচ্ছা
তিন অফিসে বিক্রি করছিল, তিন অফিসের থেকে বলছে, এটাও রেকর্ড করা আছে আমার কাছে।
আপনাকে যখন বললো যে আমাকে এইভাবে নির্যাতন করা হচ্ছে এবং আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে,
শোনার পরে তো আমি যত লোক আছে আমার এলাকার অর্থ এলাকার মনে করেন যে মহাদেবপুর ইউনিয়নের লোক সব জানে, সবার হাতে পায়ে ধরছি যে ভাই আমার বিচার করে দেন, মেম্বার চেয়ারম্যান বিচার করে দেন, আজ ঘুরাই দেয় কাজ ঘুরাই দেয়, এরকম ঘুরাইতে ঘুরাইতে এই চার মাস হয়ে গেল, এবং তো কোনো আনার সমাধান করলো না, কোনো বিচার চালিস চেয়ারম্যানের বাড়িতে বিচার করে দিল যে যা টাকা পয়সা লাগবো আনতে এসব টাকা পয়সা দিয়ে দাও, এখন কেবরত কয় নিজের ইচ্ছে আনলে তোমার আবার 80,000 টাকা লাগবো, আমি এতটাই খরচা করে দিলাম মানুষের কাছ থেকে ঋণ পাতি হইয়া এখন আমি 80,000 টাকা কই পামো, আমার তো কোনো জমি জমা নাই যে আমি জমি জমা বিক্রি করে নিয়ে দিব, আমার দেহের উপরে কামাই করে আমার জীবন রক্ষা করি, আমার পরিবার রক্ষা করি,
জি
এর মধ্যে আমি এত টাকা পামো কই, এতে আজকাল করতে করতে ঘুরাইতে ঘুরাইতে এ গেল। পরে আমার এলাকার একটা জামাইয়া ছিল, সেই জামাইয়া ঢাকায় আমার আমি যোগাযোগ করলো যে এই জায়গায় একটা গেলে তুমি এটা।
আচ্ছা আমরা গল্পের এই পর্যায়ে, আচ্ছা আমাদের কাছে কিছু ক্লিপ আছে, আমরা আমাদের টিম মেম্বার একজন শিপনপা তিনি কথা বলার চেষ্টা করেছিলেন এবং ওমান থেকে আমাদের সঙ্গে সালমা কথা বলেছিলেন এবং খুব লুকিয়ে, এবং এই ফোনটি করবার পর থেকেই তার উপরে আরো নির্যাতন নেমে আসে এবং তার ফোনটি কেড়ে নেওয়া হয়, সে খুব গোপনে ফোন করবার চেষ্টা করেছিলেন এবং আমাদের টিম মেম্বার শিপনপা তিনি কথা বলেছিলেন, সেই ক্লিপটি আমরা শুনব। আমরা আরো একটু জানতে চাই মোবারকের কাছে, মোবারক সাহেব আপনার আপনার স্ত্রী যখন আপনাকে জানালেন এরপরে আপনি আপনার গ্রামের সবাইকে জানিয়েছেন?
সবাই জানিয়েছি।
আচ্ছা আচ্ছা, কোনো থানায় গিয়ে কোনো প্রকার কাউকে কোনো মামলা করেছেন?
অনেক দিন পরে যে তারপরে মনে করে 3 মাস পার হয়ে যাওয়ার পরে এই যে 3 মাস পরে চলে আসবো, এই আকামা হইলে একাই আসতে পারবো।
আপনারা অপেক্ষা করছিলেন যে 3 মাস পরে এরকম আকামা হয়ে যাবে তারপরে আপনার স্ত্রী ফিরে আসবে?
ফিরে আসবে।
আচ্ছা আচ্ছা,
এই আশায় রয়েছি। এরপরে তো কেবল ওদের কাছে বহুবার গেছি ভাই।
এর মধ্যে কি আপনার স্ত্রী আপনার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছে, কথা হয়েছে? আর
এর মধ্যে কথা কইছে মানে খুব পলায়া, অন্য বিভিন্ন
বিভিন্ন সময় বিভিন্ন লোকের মোবাইল দিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কি বলতো তখন? সে
খারাপ, তাড়াতাড়ি দেশে নাও, কান্নাকাটি করতে, কান্নাকাটি কি এইসব জিনিস বললে আমার কাছে, বললে আমি কি সহ্য করতে থাকতে পারি? যতদিন কল দিছে ততদিন আমার ভিতরে গাওয়াল হয়ে গেছে, যার দ্বারা দুইটা ছেলে একটা মেয়ে হয়েছে, তার প্রতি এইসব করুন শুনলে কি আমি ঠিক থাকতে পারি বলেন?
আপনার সন্তানদের বয়স কার কত?
বড় ছেলের বয়স 14,
জি,
মাঝে ছেলের বয়স মনে করেন 10, আর মেয়ের বছর 4।
আচ্ছা,
এদের কেমনি মায়ের বাবা আমি কেমনি নিপুণ করি, তারপরে কোন কাজকর্ম কাজকর্মই করুম না গো, সান্ত্বনা দিয়ে সান্ত্বনা ব্যাপী খাও, ঠিক মতো বাজার সদাই করতে পারি না, ঠিক মতো খাওয়াইতে পারি না বাচ্চা কাচ্চারে, তো আসলে পরে রাত্রি মানে বুঝের মাধ্যমে তাগো নিয়ে থাকি। ছেলেবেলে তো মানতেছে না, আমার মারা এনে দো, বড় ছেলে তো বুঝে, আমি আমি আনুম কিভাবে, আমি এত টাকা কই পামু, কে আমার সহায় আমারে আইনে দিব সালমারে, সবাইরে তো দর্শি, লাশ পর্যন্ত আইনের কাছে গেছি, আইনে শিবালা থানায় কেস করছি, দৈরে আসামি ধরার জন্য এসে আমার নিয়ে গেল ফোন করে, যা শুনি যে নেতা বেতারা তারা ধরতে দেয় নাই মেম্বার চেয়ারম্যানরা।
আচ্ছা, তারা ধরতে দেয় নাই সেই দালালকে, তাই তো? আপনি দালালের নামে মামলা করেছিলেন?
জি।
আচ্ছা, আমরা আরো শুনবো, আমরা ঘটনার মাঝামাঝি পর্যায়ে রয়েছি এবং শুনলাম এতটুকুতে আমরা যেটা বুঝতে পারলাম যে কিভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং কিভাবে কোন প্রলোভনে এসে আসলে দুবাইতে বিক্রি হয়ে গেছে, সালমাকে বিক্রি করা হয়েছে, এবং ঠিক 10 দিনের মাথায় দেশ ছেড়ে দুবাইতে অবস্থানের পরে ঠিক 10 দিনের মাথায় সালমা ফোন করে বাড়িতে জানিয়েছে যে তার এই অবস্থা, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তাকে বাধ্য করা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজে। সো এই ঘটনার উপরে আরেকটা ফোন কল আমাদের সঙ্গে রয়েছে, যেটা কথা বলছিলাম একটু আগে, সালমা খুব লুকিয়ে একদিন ফোন করেছিলেন আমাদের টিম মেম্বার আমাদের শিপনপার সঙ্গে, চলুন শুনি সেই ফোন আলাপটি, শুনে আবার ফিরে আসছে, আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে লিখুন 16260 এই নাম্বার SMS, আর ফেসবুকে লিখতে চাইলে facebook.com/dhakafm90.4 এ লিখুন।
হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, আপনি কি সালমা বলছেন? আপনি আসলে আপনার একটু জানার জন্য একটু চেষ্টা করছি, আপনি আমাদেরকে কি একটু সহযোগিতা করবেন আপনার বিষয়টা একটু বলার ব্যাপারে?
সহযোগিতার মধ্যে ভাই আমার দুবাই পাঠাইছি বুঝছেন,
জি,
দুবাই থেকে আমার
আচ্ছা
শুনেন, আমার প্রথমে দুবাই আনছে, দুবাই এনে এক বাসায় দিছে, ওই বাসায় ফিরে আমি বলছি কি ওই ম্যাডামে আছে উনি এলো লোক আইনে দেয় বুঝছেন, আমি রাজি হলেই রাজি হলেই দেখে খারাপ কাজের জন্য রাজি হলেই দেখে আমার ওই অফিসে দিয়ে গেছি, অফিসে দিয়ে গেছে পরে আমার উমানে বেঁচে দিছি, উমানে বেঁচে দিছি।
আচ্ছা, ওটা কি আপনাকে কি দুবাইতে কি এই খারাপ কাজের জন্য কি দুবাইতে কি আপনাকে এ ধরনের বড় বড় কাজগুলো করাচ্ছে কি দুবাইতেই? হ্যালো, হ্যালো, সালমা, আপনি আমাদেরকে আমাকে বিষয়টা একটু খুলে বলেন, আপনার আশেপাশে কেউ আছে নাকি? আচ্ছা, আপনি কি কথাগুলো বলতে পারবেন? ওটা কোনো সমস্যা হবে না তো?
সমস্যা মানে আমার মোবাইল নিয়ে গেল, আমার আবার অফিসে নিয়ে দিয়ে আসবে।
আচ্ছা, আপনি ঘটনাটা করতে থাকেন, আপনার বাংলাদেশ থেকে আপনি কিভাবে গেলেন এই বিষয়টা আপনি পরিষ্কার করে একেবারে বলতে থাকেন। আপনি
বাংলাদেশ থেকে আমি দুবাই আসছি,
আপনি কার মাধ্যমে গেছিলেন? আপনি
কোভিডের মাধ্যমে, কোভিড।
আচ্ছা, সে কোথায় থাকে?
দুবাই থেকে গেছে উমানে, উমানে থেকে মনে করেন দু তিন বাসায় পরে আমি চলাই কেনা কাজ আমি কৃষি জানি বাংলাদেশে জানি
আচ্ছা। আপনাকে যে দুপাই থেকে যে আপনাকে ওবাদে বিক্রি করে দিচ্ছে ওটা কি আপনার যার নাম বললেন আপনার যে কবির, হ্যাঁ আপনাকে কি কবিরে বিক্রি করে দিচ্ছিল? আপনাকে কবিরে বিক্রি করে দিচ্ছিল? আচ্ছা আপনাকে ওবাদে, আপনাকে কত টাকার বিনিময়ে বিক্রি করছিল এটা কি আপনি জানেন?
না এটা জানি না।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা কবিরের দেশে,
কবিরের দেশের বাড়ি ঢাকায়,
ঢাকা
বাংলাদেশ দেখা পেতে আমি তা বলতে পারলাম না।
আপনার কাছে আপনার কাছে কি তার কোন নাম্বার আছে, নাম্বার তার সাথে যোগাযোগ করার ব্যাপার?
না আমার সাথে, আমার কাছে তার কোন নাম্বার নাই, আপনি এর সাথে যোগাযোগ করবেন।
হ্যাঁ হ্যাঁ আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তো আমরা চেষ্টা করতেছি আর কি আপনাকে উদ্ধারের ব্যাপারে। আপনি আমাদেরকে খুলে বলেন আপনাকে দিয়ে যে খারাপ কাজগুলো করাচ্ছে ওটা কি একটা বাসা বাড়িতে করাচ্ছে নাকি কোনো হোটেলে করাচ্ছে?
না বাসা বাড়িতে।
বাসা বাড়িতে। আচ্ছা আপনাকে যে, হ্যাঁ আপনাকে যে খারাপ কাজগুলো যে করাচ্ছে তারা, সেই ক্ষেত্রে কতজন করে আপনাকে দিয়ে বড় করে যে খারাপ কাজ করছে?
শুনেন ভাই আমার যে দু তিন বাসায় দিচ্ছে সেই বাসায় খারাপ কাজ হয়েছে বুঝছেন। এখন আজকে দুদিন ধরে এক বাসায় আনছি, এই বাসায় কোনো খারাপ কাজ হয় নাই, মানে হয়েছে আগের বাসায় হয়েছে, এই বাসায় হয় নাই বুঝছেন। আর শুনেন আমার এই জায়গার থেকে জায়গা করবে, এই যে কবির আছে না কবি, ওই কবিরই করবে। আমার স্বামীরে বললেন যে আমার দেশের বাড়ি যে দালাল আছে কেবারে ওর কাছে কবিরের নাম্বার আছে।
আপনার দেশের বাড়িতে যে দালালের মাধ্যমে আপনাকে বিক্রি করা হয়েছে, আপনার দেশের বাড়ি থেকে প্রথমে যে কবির কাছে আপনাকে দেওয়া হয়েছে তার নাম্বারটা কি আছে আপনার কাছে?
আমার দেশের বাড়িতে যে দালাল আছে ওই দালালের কাছে কবিরের নাম্বার আছে, ওই হের কাছ থেকে আপনি নাম বানলেন, আমার স্বামীর কাছে আপনি নাম বানলেন।
আপনার, আচ্ছা আপনাকে যে খারাপ কাজে ব্যবহার করতো এটা কি বাসা বাড়িতে যে করতো কজন করে দৈনিক আপনাকে খারাপ কাজ করতো? আপনাকে তো আমি সরাসরি বলতেছি। আচ্ছা যাই হোক এটা কি দৈনিকও হচ্ছে?
না চার পাঁচ দিন ধরে হইতেছে না,
এখন থেকে চার পাঁচ দিন থেকে হচ্ছে না। আপনি কত বছর থেকে আপনি ওবাদে আছেন? আপনি কত বছর থেকে ওবাদে আছেন? ওবাদে
আরে ভাই আমি আইছি তিন মাস হলো।
আপনি ওবাদে আছেন তিন মাস, আর দুবাইতে কত বছর ছিলেন?
না দুবাইতে ছিলাম সকাল তেইশ দিন
পরে আপনাকে ওবাদে বিক্রি করে দিছে। ওখানে আপনি আছেন কতদিন? চার মাসের মতো নাকি?
দু তিন মাস হলো।
দু তিন মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দু তিন বাসে কি আপনাকে কি দুবাইতে কি কেউ কোনো খারাপ ব্যবহার করছিল? দুবাইতে আপনাকে কেউ কোনো খারাপ ব্যবহার করছিল? দুবাইতে, দুবাইতে যখন আপনি ছিলেন তেইশ দিন, এই তেইশ দিনে আপনাকে দিয়ে কোনো খারাপ কারোর সাথে মেলামেশা খারাপ কোনো কাজ করেছিল?
না।
আপনাকে পারে নাই? আচ্ছা কবির জহর আপনাকে দুবাই থেকে যখন ওবানে বিক্রি করে দিল, হ্যাঁ যখন ওবানে বিক্রি করে দিল, এরপর থেকে তো আপনার সাথে বড় গঞ্জে ওই বাড়ির লোকজনে খারাপ কাজ করতেছিল তাই না? আচ্ছা আপনি যখন আপনি কি খারাপ কাজে কখনো বাধা দিয়েছিলেন? হ্যালো
বাধা দিতে
আপনি ওই যে এই কাজের জন্য যখন আপনাকে বারবার আপনি যখন বারবার বাধা দিতে তাদেরকে, এই ক্ষেত্রে আপনাকে হয়তো বাধ্য করছে তাই না? আপনি বলেন আপনার কথাগুলো বলেন, আপনি বলেন আপনার কোনো ভয় নেই, আমার চেষ্টা করবো আপনাকে উদ্ধার করার জন্য। আপনি বলেন
আমার এই অফিসের মাধ্যমে রেখে দিতে বুঝছেন খারাপ কাজ করব, এটা আমি নিষেধ করি, ওই বাংলাদেশে যাবো এটা তো করার পরে আমার এমনি অফিসে দিয়ে আসি, অফিসে দিয়ে আসি ধরে যারা আমার অফিসে কিনে আনছে তারা আমার প্রচুর মাস বের করে, মানে অফিসে এটাও পাওয়া যায় না যে আমি বাংলাদেশে যাবো বুঝছেন, তারা পেশা কিনে আনছে, তারা দুই বছরের আগে তো আমার জায়গায় দিল না।
আচ্ছা আপনি যে ফোনে কথা বলেন এটা কিভাবে আপনি এই বিষয়টা ফোনে কথা বলেন আপনার আত্মীয়-স্বজনদের সাথে?
কথা বলে বাসায় বাসায় নেয় এরা বাংলাদেশে ফোন করে বলবে বাংলাদেশে
আপনাকে বিভিন্ন বাসায় নিয়ে কি এ ধরনের খারাপ কাজগুলো করাচ্ছে বিভিন্ন বাসায় দিয়ে দিয়ে? হ্যালো আপনাকে বিভিন্ন বাসায় দিয়ে দিয়ে এ ধরনের খারাপ কাজ গুলো করাচ্ছে তাই তো? হ্যালো আপনি বলেন সমস্যা নাই, আপনার কোনো সমস্যা হবে না। হ্যালো
না ভাই শুনেন আমি গেলে বলার পরে আপনারা যদি আমার নাম নিবার পারেন।
শুনেন আপনি তো ক্ষতিগ্রস্ত, আপনি তো ইচ্ছাকৃত এই ঘটনাটা ঘটাচ্ছেন না তাই না? আপনাকে দিয়ে তো দূর করবো এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা তাই না? দালালরা তো আপনাকে দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, আপনি তো আর ইচ্ছাকৃত এই ঘটনাগুলো ঘটাচ্ছেন না তাই না? আপনি তো বাধা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার উপর অত্যাচার নির্যাতন বারবার চালাচ্ছে তাই না? হ্যালো হ্যাঁ বলেন আপনি বলেন।
আমি যা বলার বলছি আমি আর কথা বলে পারেন না, এখন আপনি আমরা আমাদের ঘুরে সরাসরি উদ্ধার করেন
আপনার মতো কি আরো কোন মেয়েরা এই ধরনের শিকার হচ্ছে নাকি ওখানে আছে নাকি? আপনার মতো আরো কোন মেয়ে আছে নাকি ওখানে? আপনার সঙ্গে কি আরো কোন মেয়েকে এই ধরনের কাজ করাচ্ছে?
আপনাকে
বাসায় বাসায় এই খারাপ কাজগুলো করার জন্য আপনাকে বাসায় বাসায় তারা মানে ভাড়া করে নিয়ে যায়, এই ক্ষেত্রে আপনাকে কি কোন টাকা পয়সা দেওয়া হয়?
এক মাসায় এক মাস ছিলাম তারা এক মাসের বেতন দিছি।
ওকে এই ছিল সেই কথোপকথনটি এবং সেটা ছিল খুবই একটা ঝুঁকির মধ্য দিয়ে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছিল সালমা, এবং আমরা কথাগুলি শুনে নিশ্চয়ই বুঝতে পারছি যে সে খুব ঝুঁকি নিয়ে অন্য একটি মোবাইল দিয়ে ফোনে যোগাযোগ করছিল, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই ফোন কলটির পরেও সে ধরা পড়ে যায় এবং তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ, জুয়েল আপনার সঙ্গে এবং আজকে আমাদের সঙ্গে সালমা, বিদেশে পাচার হয়ে যাওয়া সালমা, যাকে বাসা বাড়িতে কাজের কথা বলে দুবাই নিয়ে যাওয়া হয় এবং দুবাই নিয়ে যাওয়ার পরে তাকে বিক্রি করে দেওয়া হয় ওমানে। এবং গত পর্বেও আমি বারবার বলছি যে গত পর্বে আমাদের সঙ্গে ছিল ফাহিমা, ফাহিমারও মোটামুটি একই ঘটনা, তাকেও বাসা বাড়িতে কাজের কথা বলে নিয়ে যাওয়া হয় দুবাই এবং তাকেও বিক্রি করে দেওয়া হয় ওমানে। সো এই বিষয়গুলি নিয়ে আজকের অন্ধকারের গল্প আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক SMS আমরা পাচ্ছি। একজন দালালের অনেক প্রভাব এটা একজন আমাদেরকে জানিয়েছেন, এবং প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটছে আমাদের জনশক্তির আচ্ছা, রপ্তানিতে এই ধরনের ঘটনাগুলি ঘটছে, এই সহজ সরল মানুষগুলোকে নিয়ে ব্যবসা করছে দালালেরা, সত্যি আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং গত পর্ব এবং আজকের পর্ব যদি দুটি আমরা চিন্তা করে দেখি, একটু ভেবে দেখি, তাহলে ঘটনাটি আসলে এরকমই। সহজ সরল মানুষদের, একটু অভাবী যারা দরিদ্র মানুষ রয়েছেন, তাদেরকে এইভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়।
This track was downloaded from FusionBD.com.
হ্যালো, কেবরত সাহেব বলছেন?
জি,
কেমন আছেন কেবরত ভাই?
ইনশাল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছেন।
আপনার বাড়ি তো মানিকগঞ্জ শিবালয়ে, তাই না?
জি।
কেবরত ভাই, আপনি কি করেন? আপনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই।
আমি হোটেল ব্যবসা করি।
আচ্ছা, আপনি হোটেলে ব্যবসা করেন, আপনার একটা খাবারের হোটেল আছে, তাই তো?
জি জি।
আচ্ছা আচ্ছা, তো আপনি, আপনার বোনের নাম কি? সেলিনা।
হ্যাঁ জি
জি। আচ্ছা আচ্ছা, কেবরত ভাই, আপনি কি আপনার এই খাবারের যে রেস্টুরেন্টের যে ব্যবসাটি রয়েছে, এর বাইরে অন্য কোনো কিছু করেন কিনা?
না বাবু, আমি তো অন্য কিছু ব্যবসা জানিও না বুঝিও না। আমি তো আমার আজকে 15-20 বছর ধরে মানে আমি হোটেল ব্যবসার সাথে আমি জড়িত, প্লাস আমি হোটেল ব্যবসায়ী করি।
আচ্ছা আচ্ছা, তো আমরা আপনার কাছে একটা ঘটনা জানতে চাই, আমাদেরকে যদি আপনি একটু জানাতেন ঘটনাটি। আপনি সালমা নামে কোনো মেয়েকে চিনেন আপনার বাসার পাশে, যে মেয়েটি এই মুহূর্তে ওমানে আছে?
জি, ওটা হলো যে আমার হলো বোনের হলো বান্ধবী, মনে করলো পরিচয় দিয়েছিল আর কি, আমাদের বাড়িতে মনে করলো আসছিলেন।
আচ্ছা 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 আচ্ছা, আপনার বোনের বান্ধবী, তাই তো?
জি জি।
আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আপনি ফোনটি কাটবেন না। সুপ্রিয় শ্রোতা, আমরা কথা বলছি কেবরতের সঙ্গে এবং আপনারা নিশ্চয়ই জানেন কেবরত কে। হ্যালো কেবরত জি। হ্যালো
জি।
আচ্ছা, আমরা যতদূর জেনেছি যে সালমা আপনার মাধ্যমেই দুবাই যায়, আপনি তাকে পাঠিয়েছিলেন কাজের কথা বলে?
না, তো এটা হলো মানে কিভাবে মনে হয়েছে ঘটনাটা?
জি বলেন তো একটু।
যে ঘটনাটা ঘটছে হলো, তো আমার আপন বোন মানে হলো
সেলিনা। হ্যাঁ, আপনার বোন সেলিনা, তার বান্ধবী হচ্ছে সালমা। জি, এটুকু আমরা জানি, আপনি বলুন।
হ্যাঁ, এটা আর কি। তো আমার বোন হলো ওই বিদেশে মনে হলো যায়, ওই তো ওর হলো মনে করলো যে মনে করলো নিশে মানে হলো যে মানে যে টাকা নিয়েছিল আর কি, ওর বাড়ি ও মনে করলো আমাদের বাড়ি মনে করলো ওই কিছু দূর মনে হলো ফাঁক, তার বাড়ি হলো মহাদেবপুর। আমার বোনের কাছ থেকে হলো 22,000 টাকা নিছে, টাকা নিয়ে সেরে আমার ওই মনে হলো জানায়নি, আমার বোনে না জানানোর কারণে ওই মানে ছেলেটা হলো মনে করলো মাস্টারি পাশে গেলে মনে করলো গা দেখা দেওয়া ছিল আর কি টাকাটা নিয়ে।
কে 22,000 টাকা নিয়েছে?
আমার
বোন না কি সালমা দিয়েছিল?
না, আমার বোন
সেলিনা। সেলিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো ওই এলো মানে কোন বিদেশ নেওয়ার কথা বলে 22,000 টাকা নেয়, 22,000 টাকা নেয় নিয়ে সেরে হলো মনে করলো কয়েক মাস মনে করলো ওরা মনে হলো হদিস মনে হলো পাওয়া গেল না। পরে হলো মনে হলো আমার বোনে বললো কি যে আমার মনে দোকানে গেছে, মনে হলো দোকানে যাই সে বলতেছে যে হলো ভাই আমার হলো কই তো মনে করলো ভয় করতেছে। তো তারপর মনে করলো বলা লাগে আমি হলো মনে করলো মেয়ের জামাই ওখান থেকে মনে করেন সুদি করে টাকা এনে আমার কাছে কিছু টাকা ছিল মনে করলো আমি আমার দিয়া 22,000 টাকা দিছি আর ওরা তো খুঁজে পাই না। পরে শেষে হলো যে ছেলেটাকে আমি হলো চিনি ঠিক আছে তুমি বাড়ি যাও, তো আমি মনে করলো দেখো মানে। পরে শেষে হলো বেশ কিছুদিন পরে ওরে এলো মনে করলো আমি দোকানে বসে মনে করলো দোকানে বসে রয়েছি, এর মধ্যে আমার দোকানের সামনে দিয়ে ছেলেটা মনে হলো যায়, আর যাওয়ার পরে ওরে মনে করলো ডাকবে আমার কাছে মনে করলো আমি আইনে সেরে এলো মনে করলো ওকে এলো চা টা আমার খাওয়াই সেরে, তারপর আমি বললাম কি মোহর তুমি আমার বোনের কাছ থেকে তুমি টাকাটা নিছো তাহলে টাকাটা তোমার এখন দোয়া লাগবো, বুঝছেন? হ্যালো,
হ্যাঁ হ্যাঁ জি, তারপর
হ্যাঁ টাকাটা মানে আমার দোয়া লাগবো, তুমি মনে করো অনেকদিন ধরে গা ঢাকা দিছো তোমার আমি খুঁজে পাইতেছি না, টাকাটা এখন দোয়া লাগবো। পরে শেষে হলো করছি কি ওই যে দুবাইতে যে মানে কোন লোকটা থাকে না মানে সে হলো বাংলাদেশি, কিন্তু সে হলো অনেক বছর ধরে নাকি যে হলো ইয়েতে থাকে, ওই যে দুবাইতে থাকে, তার নাম হলো কবি। এখন ওই তার কাছে হলো মনে করলো আমার মনে করলো এখন ওই হলো বুঝছে যে না আমি হলো আটকাইছি, তাহলে হলো শেষে করছি কি ওই কবি সাহেবের কাছে হলো নাম্বার হলো মনে করেন আমার নাম্বার দিয়ে দিছি, নাম্বার দিয়ে সেরে দিছে তখন হলো মনে করেন ওই সাথে সাথ করছে কি সেই লোকটা হলো আমার রিং দিছে ওই দুবাইয়ের থেকে, বুঝছেন? দুবাই থেকে আমি দেখি যে হলো যে দেখি হলো যে বিদেশি নাম্বার, আমি বিদেশি নাম্বার মনে করলাম যে কি ব্যাপার বিদেশি নাম্বার, তার সাথে রিসিভ করে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে বলতেছে যে হলো ভাই আপনি কি মনে হলো সেলিমার ভাই, আমি হ্যাঁ আমি তো সেলিমার ভাই, তো ভাই আপনি তো মনে করলো যে ওই মোহর করে একটা লোকের মনে করেন আপনি আটকাইছেন, তো আমার তো মনে করলো যে মোহর তো আমার অনেক টাকা নষ্ট করে ফেলাই দিছে, বিদেশে যাত্রী দরকার করলে কয়েকটা মনে করলো আমার ভিসা ক্যান্সেল করে ফেলাই দিছে, বিমান টিকিটও নষ্ট করে ফেলাই দিছে, আমার এই টাকা গুলা তো আমার লোক নষ্ট করে ফেলাই দিছে, তো আপনি ওরে মনে করলো মনে হলো কিছু বললেন না আমার মনে করলো ওই আপনার সেলিনার মনে হলো ই বিমান টিকিট ভিসা তারপর হলো পাসপোর্ট টাসপোর্ট সব হলো মনে করলো অফিসের সাথে জমা হয়েছে অথচ হলো অফিসের সাথে যোগাযোগ করতেছেন না।
আচ্ছা
ভাই আপনাকে মনে হলো যোগাযোগ করতেছেন আপনি আবার মনে হলো কয় নম্বর দালাল একটা মনে করলো পাইলাম হলো ছয় মাস পরে, তো আপনি আবার হলো মনে করলো বিদেশ থেকে রিং করতেছেন আপনার কথা বিশ্বাস করি কি করে, তখন হলো বলতেছে যে হলো ভাই দেখেন আপনি মুসলমান আমি মুসলমান আপনি ছয় মাস পরে ওরে পাইছেন পরে মনে করলো আমার কথা একবার একটু শুনেন, তো আপনার যেহেতু বাড়ির কাছে বাড়ি আপনি মনে করলো যদি মনে কোনো কথা যদি বিশ্বাস না হয় তাহলে পরবর্তীতে আবার ধরেন, তো আমার কথাটা বিশ্বাস করেন, তো তার বিশ্বাসে মনে করলো আমি ওকে মনে হলো বললাম ফেরত দিলাম, ফেরত দেওয়ার পরে আমার বোনকে মনে হলো বাড়ি এসে সেরে বললাম যে হলো তোর বিমান টিকিট আর হলো মনে করলো সবকিছু কাগজপত্র হয়ে রয়েছে অফিসে গেলে পারি মনে হলো তোরে দিয়ে দিব, বুঝছেন? তাই এই কথা মনে হলো বললাম, বললার পরে হলো মনে করলো আমার বোনে মনে করলো সকালবেলা মনে করলো পাঠাই দিলাম, আমি তার অফিস মনে হলো চিনি না বা কিভাবে কেমনি কি বিদেশে যায় তাও তো আমি জানি না, তো এমন হলো যে যা করার তুই মনে করলো ইয়ে করছে ওই যে মোহর ওই যে মনে হলো যে টাকাটা নিছে ওই আবার হলো ওই ট্রেনিং মনে হলো মনে হলো দুয়াইছে তারপর অফিসে মনে হলো চেনাইছে চেনাইছে সব ওকে করেছে তারপর টাকাটা নিয়ে মনে হলো যে ওইলো গা ঢাকা দিয়েছিল অফিসের সাথে মনে হলো যোগাযোগ করেন নাই, তো যাই হোক এমন হলো ওইভাবে মনে করলো ঢাকা গেছে যাই সেরে অফিসে মনে হলো যে দেখা বলে ও অরিজিনালি মনে করেন সব কাগজপত্র ওকে, এখন আসার পরে মনে করলো আমি পরে দেখি মনে হলো যে ওই তিন দিন পরে মনে করলো ফ্লাইট, এখন পরে ওইভাবে মনে করলো আমি তার অফিস চিনি না, তো তিন দিন পরে ফ্লাইট পরে শেষে হইলো ওই আমাদের এখানে মনে করলো একটা লোক মনে করলো দুবাইতে থাকতো, তো এয়ারপোর্টে তো আমি মনে হলো চিনতাম না, তো তার সাথে করে আমি এলো মনে করলো তো যে ওই এয়ারপোর্ট মনে করলো যাই সেটা আমার বোনের এলো উঠাই দিয়েছি, বুঝছেন?
আচ্ছা
উঠাই দিয়েছি, উঠাই দেওয়ার পরে তো মাস চারি পরে আমার বোন মনে করলো যে দুবাইতে যাওয়ার মাসারি পরে, তো তখন হলো মনে করলো ফেব্রুয়ারি মার্চ মাস আর কি তখন হলো শীত আর কি শীতের সময় তো ওই যে সালমার কথা বললেন না, তো সালমার হলো সালমার হাজব্যান্ড মনে হলো স্বামী স্ত্রী দুজন এলো ভোর রাত্রে আমার বাড়ি আসছে, বাড়ি এসে সেটা বলতেছে যে নিলো যে কেউ বাড়ি বাড়ি নাকি কেউ বাড়ি নাকি, আমি তো একটু ভোরবেলা মানে উঠি না আমি তো উঠি মনে করেন সাতটার দিকে, তো ওরা আসছে আরো আগে মনে হলো যে ভোর রাত্রি আর কি আইসে সেটা তো বলতেছে আমার হলো যে মনে হলো যে ওয়াইফ বলতেছে যে নিলো তোমাকে মনে হলো কে যেন ডাকে, আমি তাহলে ঘরে আসতে বললো কারণ ঘরে মনে হলো আসছে আর আইসে সেরে মনে হলো দিই ওরা দুইজন, কারণ হলো ওর মনে হলো যে সালমা না ওই সালমা বলতেছে যে নিলো ভাই আপনি আমার চিনবেন না, তো আপনার বোন হলো আমার বান্ধবী, তো বোন বান্ধবী তো আপনার বোনে মনে করেন বিদেশ গেছে, আমি একটা লোকের টাকা দিয়ে আমার লোকের রাখছিলাম 15-20,000 টাকা, সে এক দেড় বছর ঘুরাইয়া সে আমার টাকাটা মারিতে দিছে। ভাই আপনি মনে করেন আমার ধর্মের ভাই, আমি বোন আমার বান্ধবী, আমার যেভাবে পাঠান লাগবো আমি দেখ পাঠাবো, মনে করেন আমি মনে করেন এইগুলা কিছু জানি না বুঝি না, তো এইগুলা করতে হলো মোহর, মোহর আমি আঁকাইছিলাম, আঁকানোর পরে হলো বিদেশে ঋণ করে আমার নাম্বারটা দিছিল ওই যে লোকটা নাকি বলে ভিসা দেয়, তো এই লোকটা হলো মনে করেন আমার হলো মানে ঋণ করে আমার এইভাবে মনে হলো বলছে, বলার পর আমার বোনের অফিসে পাঠাই দিছি, অফিসে মনে করেন সব ওকে ছিল ওইভাবে আমি এয়ারপোর্টে এসে আমার বোনের পাঠাই দিছি, মানে কোন জায়গার কাছে ভিসা আছে কেমনি মানে বিমান টিকিট আছে কেরা দেয় কিভাবে দেয় ওটা তো আমি কিচ্ছু জানি না। ভাই আমার কাছে যে মনে করেন বিদেশে যে নাম্বারটা দিচ্ছে মানে রিং করে এই নাম্বারটা মানে নিয়ে যায় স্যার, তার সাথে মানে যোগাযোগ করে তোমরা মনে হলো যাও গা, তা আমি তো এগুলো মনে হলো চিনি না বুঝি না জানি না, আমি তো জীবনে এগুলো মনে হলো এইগুলা কিচ্ছু মনে হলো জানি না। তো যাই হোক এখন ঘটনা হইলো, তো এমন হলো বলতেছে যে হলো যে সালমা বলতেছে কজন হলো ভাই তাহলে মনে করেন হলো আপনি আমার ঘরের ভাই, আমি মনে হলো খুব ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত, আমার মনে করেন যেভাবে আপনি একটু সহযোগিতা করে লাগবো, আমি সহযোগিতার ভিতরে আমি দোকান করি আমি রানির দোকান তো আমি যাইতে পারবো না, তারপর অফিস তো আমি চিনিও না, আমি মনে হলো বললাম অফিস তো আমি চিনিও না, আর অফিসে গেলে পরে কিভাবে কেমনি কি করা লাগে, তো আনলো কয় কি কয়জন হলো ভাই আমার মনে করেন হলো যেখান থেকে হলো যে ট্রেনিং দেওয়া সেগুলো আমি চিনি, আমি যেহেতু করে আইছি আমার ট্রেনিং তুমি সব করাইছে, আমার মনে করেন বিদেশে নেয় নাই যে উজারে টাকা দিছিল আর কি। নাম্বারে তুমি মনে করো কিভাবে কেমনি কি নেই সেটা তুমি মনে করলো যে মনে হলো যাও গা, তারপরে বললো যে ভাই তাহলে আমার অফিসে আমি অফিস চিনানোর ভিতরে আমি তো অফিস মনে হচ্ছি আমি চিনো মানে কি করে আমি তো জীবন আমি তো যাই নাই, কারণ আমার বোনের মনে করলো যে মনে হলো যে নিছে সে হলে মনে করো অফিস চিনাই সে, তারপর হলে মনে করলো কি কি করা লাগছে সে হলে মনে করলো করে দিচ্ছি, আমি জাস্ট হলো ওই বিমানবন্দরে যাই সেরে যে অন্যের সহযোগিতা নিয়ে সেটা আমি বোনের উঠাই দিচ্ছি, এর তো বেশি মনে হলো আমি জানি না বুঝেও না। তো এখন হলো মনে করেন হলো পরে শেষ হলো যে আমার জামাই বললো কি যে ভাই আপনি মনে করেন একটু দয়া করে মনে করেন হলো ওই আপনার দোকান আমি করবানি অফিসটা চিনি, আমি তো অফিস চিনার ভিতরে আমি তো আসলেও চিনি না, কয় হবে তো কয়েকজন হলো তুমি তো ইয়ে আছো জিজ্ঞাসা জিজ্ঞাসা তুমি মনে করলো যে যাও গা অফিসে যাও গা, আমার ওইভাবে মনে করেন হলো জোর করে মনে করেন হলো পাঠিয়ে দিছে দোকানে, কয়েকজন আমি দোকান করবোনি কারণ ওই দোকান মানলো যে মানে যে করছেও আমার দোকান মানে যেদিন আমার ঢাকা পাঠাই দিছে ওরা মানে জোর করে পাঠাই দিছে ওর স্বামী সালমার স্বামীকে
মোবারক
তো পাঠাই দিয়েছিল, তো আমি মনে করেন আমি এলো পরে শেষ হলে রিং করলাম যে ভাই অফিসটা কোথায়, তো আমি যে ওই যে বিদেশের যে লোকটা যে আপনার অফিসটা কোথায়, পরে শেষে সে বললো কি যেন মতিঝিল মনে করেন হলো বাংলাদেশ ব্যাংকের ওখানে দাঁড়াইলে পরে ওই অফিসে মনে করেন হলো যে আমার বলা আছে আপনার নিয়ে যাইবেন, পরে শেষে ওখানে মানে যে দাঁড়াইছি পরে শেষে এলো মানে ওখানে যে রিং করছি তারে পরে শেষে এলো আমাদের নিয়ে গেছে অফিসে, ওইভাবে মনে ওখানে হলো অফিসের মাধ্যমে মনে ওখানে হলো যে ওই পরে শেষে এলো যে ই করাইছি ওই যে কিতো লোক ওই যে কি জানি ফিঙ্গার প্রিন্ট নাই করতে গেল ওখানে এলো মনে ওখানে হলো আমাদের এলো ওদের লোক দিয়ে মনে ওখানে হলো পাঠাই দিল সেইতে অনেক দূর ওখান থেকেও, তো পাঠাই দিল ওখান থেকে মনে করলো ফিঙ্গারপ্রিন্ট মনে হইলো, তারপরে আমরা মনে করলো চলে এলাম, তারপরে অফিসের মাধ্যমে মনে করলো ওইভাবে মনে করলো পরে শেষে বললো কি যে না আপনারা জানগা তো কাগজপত্র করলো পরে আপনাদের আমি মানে রিং দিবনি মানে নাম্বার রেখে দিল, পরে শেষে মনে হলো কয়েকদিন পরে মনে করলো আবার রিং দিছে, পরে শেষে আমি জানাইলাম যে কাগজপত্র বলে সব কেউ রয়েছে অফিস ঠিক আছে সেটা মনে হলো তোমরা যাও গা, তো অন্য লোক এসেছে কয়েকজন হলো ভাই আমি তো মনে হলো চিনুম না ভাই আপনার মনে হলো আসতে হবো, তো অন্য হলো উপজেলার ট্রাম আছে উপজেলার হলো ইলেকশন তখন সালমা আবার হলো
আবার আনসার ডিউটি করতো, ওটা তো আর আমি মনে জানি না। তো আনসার ডিউটি তো মনে হল পড়ছিল মানিকগঞ্জ। এখন আমি মনে হল বললাম যে কাগজপত্র আমি টানতে যাবো না, আমি তো ওই দিন গেছি তাই আমার দোকান লস হয়ে গেছে, এখন তো আমি যেতে পারব না। তো আমি কই কাছে কয়েকজন হলো ভাই আমি মনে হলো যাইতে পারব না, বা মোবারক তো মনে হলো চিনব না, মোবারক তো যাই নাই, মোবারক তো ওই দিন আপনার দোকান করছে। তাহলে মনে করেন ভাই যাই বোকার আমি তো মনে করেন যে ডিউটি করলে পরে আমি কয়েক হাজার টাকা পাবো ভাই, আর ভাই আর আপনি মনে করেন যাই সেন নিয়ে আসেন গা। এখন পরে শেষ হইল আমি এমতো অবস্থা, এদিকে অফিস থেকে বলতেছে কয়েকজন হলো ভিসার মেয়াদ আছে আর তিন দিন না চার দিন, আপনি তার থেকে এসে নিয়ে যান। এদিকে পড়ে গেছি মনে করেন বিভাগে, পরে শেষে আবার সেই মনে করেন যে মোবারক আবার এই যে দোকান মানলো করলো, আমি যাই সেরে হলো মনে করেন যে এই দিয়ে মনে হলো যে ওই অফিসে মনে করেন যে ওই ওই যে পাসপোর্ট না, পাসপোর্টের সাথে সব কাগজপত্র দিয়ে যাইতে রাখছে সবকিছু আইন মনে করেন দিয়ে দিছি। এইটুকু পর্যন্ত মনে করেন বাবু আমি মনে করেন জানি, কিন্তু কিভাবে মনে করেন কোথা থেকে এই সমস্ত জিনিস মনে হলো হয় ভাই হয় আমি এগুলো অরিজিনালি মনে হলো জানি না। তারপরে আমার বিরুদ্ধে অন্যলে মনে করেন অন্যলে মোবারক অনেক কমপ্লেন দিছে, অনেক জায়গায় কমপ্লেন দিচ্ছে। এখন দেখেন বাবু আমার মনে করেন আমাদের এলাকায় আছে সেটা আপনি মানে একটু জানেন শুনেন বুঝেন দেখেন আমার কোন রকম একটু মনে করেন ভুল আছে কিনা আমার বিরুদ্ধে। তারপরে মনে করেন যে বিশাল একটা মনে করেন চেয়ারম্যান বাড়ি মনে করেন বিচার বসাইছিল বুঝছেন, এটা নিয়ে মনে করেন আমার মনে করেন কোন রকম মনে হলো ভুল ত্রুটি মনে হলো পায় নাই। তারপরে মনে করেন ওখান থেকে তার ডিসিশন হয়েছিল যে দেখো তুমি মনে করো যেহেতু রাস্তা তুমি দেখাইছো, তুমি যে মনে হলো অফিস দেখাইছো তাহলে তোমার মনে করেন এইটুকু ভুল, তাহলে তুমি মনে করো যে আনতে যত টাকা খরচ হয় তুমি মনে করো অর্ধেক টাকা দিবার অর্ধেক টাকা মোবারক দিবি, এই কথা মনে হলো বললো মনে হলো যে সালমার মনে হলো স্বামীর কথা বললো। তো হাউস এই কথা মনে করেন হইলো যে চেয়ারম্যান সাহেব আসছিল, তারপরে যে ওর মান্যগণ্য ব্যক্তিরা মনে হলো আসছিল অনেক লোক ছিল। পরে শেষে বললো কি ওইখানটা আবার হাউসের ঠিক আবার বললো কি যে ওই সালমার স্বামীর মনে করলো সাথে যাইব তিনজন, আর হলো আমার সাথে যাই বললো মনে করলো তিনজন, এই ছয়জন যাই সেটা অফিস হইলে মনে করলো বুঝবি যে কত টাকা কেমনি কি আনতে লাগবে বুঝছেন। হ্যালো হ্যালো
হ্যাঁ জি বলুন শুনছি আমরা।
তো তো এখন মনে হলো পরে শেষে এলো মুবারকের সাথে মনে করলো মুবারকের একজন যে এখানে মনে হলো চেয়ারম্যান সাহেবের এক ভাই মনে করলো গেছে আর আমার সাথে মনে করলো আর একজন মনে হলো গেছে। এখন যে সেরা এলো অফিসে মনে করলো গেছে অফিস থেকে, পরে শেষে বললো কি যে 80,000 না 85,000 টাকা মনে করলো ওই ওই এইতে মনে করলো খরচ নাকি হয়েছে ওই টাকাটা মনে করলো জমা দিলে পরে মনে হলো আসতে পারবো। পরে শেষে এলো মনে করলো মোবারক মনে করলো এক টাকাও মানে দেবে না, যেন আমার কাছে এক টাকাও নাই। তাহলে দেখেন বাবু আমি তো মনে করলো মফস্বলে মনে করলো হোটেল করে মনে করলো খাই, আমার এই মতো অবস্থায় দেখেন আপনি আইসে সেটা মনে হলো দেখেন যে আসলে মনে হলো ঘটনা সত্য না মিথ্যা না, এতগুলা টাকা আমার মনে করলো দোয়া তো একার পক্ষে সম্ভব না।
আচ্ছা এখন এখন কি অবস্থায় আছে ব্যাপারটা একটু বলেন তো আমাদের।
জি
এখন আসলে কি অবস্থায় আছে মানে সালমাকে কি আনা যাবে?
এখন সালমাকে আনার ভিতরে হলো এখন হলো যে আমার নামে আবার হলো যে কমপ্লেন করছে মনে করলো থানায় যে নারী পাচারকারীর মানে এরকম একটা মনে করলো কমপ্লেন করছে।
আচ্ছা
এখন কমপ্লেন করছে, পরে শেষে দারোগা সাহেব মনে করলো যে আমার দোকানে মনে হলো আসছেন আগে সেটা মনে করলেন গুয়াহাটিতে মনে করলো আসছিলেন, তো তখন হলো মনে করলো ওই মেম্বার সাহেব মনে করলো তখন মনে হলো ছিলেন বললো যে আপনি যেভাবে মনে করলো পাঠাইছেন যে সমস্ত কাগজপত্র বলে মনে করলো পাঠাইছেন ওই গিলা হলো মনে করলো সাত দিনের ভিতরে মনে করলো যে আমাদের কাছে মনে করেন লাইনে দিবেন এই কথা মনে করলো বললেন। পরে শেষে হলো মেম্বার সাহেব মনে করলো সাত দিন বললো কি যেন রোজার দিন তো আসলে মনে করলো সাত দিন না, তাহলে মনে করলো 10-12 দিন সময় দেন।
পরে শেষ হইলো দশ বারো দিন সময় দিছে, তো এখন তো চার পাঁচ দিন হইলো আর কি। তো পরে শেষ হইলো আমি ওই যে ওই যে লোকটা ওই যে আমার মানে রি করছিল ওই যে বিদেশ থেকে, পরে শেষ হইলো ওই তাকে মনে করলো জানাইলাম বিষয়টা, জানালো ভাই সাহেব আসলে তো আমি এইগুলো মনে হলো জানি না বুঝি না কিভাবে কেমনি কি মনে করেন নিছেন কোন কাগজের বলে মনে করেন আপনারা নিছেন, তো ওই কাগজ গুলো তো আমি তো মনে করলো আমার কাছে নাই বা আমি এগুলো বুঝিও না, তো ভাই আপনি যদি ওইগুলা যদি মনে করলো পাঠাই দিতেন তো আমার জন্য একটু উপকার হইতো, আমার তো মনে করলো আমার নামে এরকম কমপ্লেন হয়েছে।
আপনি কথাগুলি বলছেন তো তাদের সঙ্গে যে আসলে কাগজপত্র গুলি দরকার তাকে ফিরিয়ে আনার জন্য, তাদের সঙ্গে কথা বলছিলেন যাদের মাধ্যমে সালমা আসলে দুবাই গিয়েছিল তাই তো?
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ আচ্ছা আচ্ছা।
পরে শেষে সে বললো কি যে ভাই তো ঠিক আছে আপনি মনে করলো যে বললেন আমি মনে করলো এই কালকের মধ্যে আমি মনে করলো ইমেল করে অফিসে মনে করলো পাঠাই দেবো,
আচ্ছা
বুঝছেন। পরে শেষে হলো মনে করলো ইমেল করে মনে করলো ওই যে ওর ভিসা বিমান টিকিট আর ওই যে এম্বাসি নাকি কি জানি মনে হলো বলে মানে তিন পাতার মনে করলো ওই মেন কাগজটা ওটা হলো মনে করলো অফিসে মনে করলো পাঠাই দিছে, আর আমার যে বোনটা বোন ওই যে সালমা
সেলিনা
সে সেলিনা হলো মনে করলো সাত মাস থেকে হলো মনে করলো যে মানে আসছিল আজকে হলো মনে করলো তার হলো আবার হলো ফ্লাইট হলো
আজকে আবার সে কোথায় গেল?
তো মানে দুবাইতে মনে যে গেল আবার
দুবাইতে চলে গেল আপনার বোন তাই তো?
জি জি, তো আমার বোন হলো যে আজকে মনে করলো নয়টা চল্লিশ মিনিটে মনে করেন তার ফ্লাইট হয়েছে, নয়টা চল্লিশ মিনিটে মনে হলো ফ্লাইট হয়েছে। তো এখন হইলো ওই যে হলো যে ইমেল করে যে পাঠাই দিচ্ছে না যে কাগজপত্র গুলা সেগুলো হলো যে আমার যে মনে করলো যে বোনের যে মেয়ের জামাই মানে হলো আমার ভাগ্নি জামাই আর কি, সে ভাগ্নি জামাই সাথে গেছিল আর আমার হলো ভাগ্নি গেছিল মনে হলো সাথে, তো ওদের সাথে বললাম কি যে হলো দেখ আমার তোমার রানিং দোকান মানে গেলে পরে আমার মনে করলো যে দোকান বন্ধ করে যাওয়া লাগে, তো তাহলে অফিসে মনে করেন এই কাগজপত্র গুলো মনে হলো আইসা দিচ্ছে, তো তাহলে কাগজপত্র গুলো মনে করলো যে একটু নিয়ে আইসো।
এবার কিছু প্রশ্ন করি আপনাকে, আপনি একটু আমাদেরকে উত্তর দিবেন আশা করছি। আপনার বোন ফিরে আসছিল কবে দুবাই? তো সে গিয়েছিল এরপরে সে ফিরে এসেছিল আবার কবে?
তো ওই তো সাত আট মাস মনে করলো, সাত মাস না সাড়ে সাত মাস মনে হলো থাইকে মনে করলো আসছে।
তারপরে আবার কতদিন পরে আবার গেল আজকে? কতদিন পরে গেল
এই মনে করেন নিল কয় মাস থাকল মাস দুই না তো আনুমানিক মনে করলো দুই মাস পরে মনে
করলো। আচ্ছা আচ্ছা, আপনি আপনার বোনের কাছ থেকে জানতে পেরেছেন যে সালমা যেখানে আছে সেখানে কি অবস্থায় আছে অথবা কি হচ্ছে ব্যাপারটা? আসলে আপনার বোন আপনাকে কোন ধরনের কমপ্লেইন করেছে কিনা? কারণ সেও তো একই জায়গায় একই দালালের মধ্য দিয়েই একই অফিসে গিয়েছিল এবং একই ধরনের কাজ করতে গিয়েছিল, বাসা বাড়িতে কাজ তাই তো?
জি 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 জি।
আচ্ছা, তো আপনার বোনের কাছ থেকে আপনি কি শুনেছেন?
কি যেন হলো বাসা বাড়িতেই মনে করলো আসে, তো বাসা বাড়িতে আছে বাসা বাড়িতে মনে হলো কাজ করতেছে, তো ওর নাকি এলো সমস্যা কি ও নাকি এলো মনে করলো ছোট একটা বাচ্চা রেখে গেছে গা, ওই বাচ্চার কারণে নাকি জল নাকি মনে করলো ওই ওই যে মনে পড়ে না তখন হলো কান্নাকাটি করে যেন আমি দেশে ফেলে যাবো।
আচ্ছা আচ্ছা,
তো এইটাই হলো কমপ্লেন। আর তারপরে হলো আর একটা ইকে যেন হলো ওই যে মনে করলো আপনি যদি মনে করলো চান তো আপনি কোথা থেকে মনে হলো বলতেছেন?
জি আপনি বলেন, আমরা আপনার ঘটনাটা শুনি। আমি ঢাকা থেকে বলছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই যে মনে করলো যে বাসায় মনে করলো থাকে,
হ্যাঁ
যে বাসায় মনে করলো আছে
সালমা আছে,
ওই বাসার নাম্বারটা যে মনে করলো আমি মানে সংগ্রহ করে দিতে পারবো মনে করলো যদি মনে করলো সময় দেন আর কি, মানে যে বাসায় মনে করলো থাকে আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর এর বাইরে কোনো আপনি কমপ্লেন পাননি যে তার উপরে নির্যাতন করা হয় এবং তাকে ওমানে বিক্রি করে দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলি কি আপনি শুনেছেন?
না এইখানে মনে করলো শুনেছি, কিন্তু শোনার পরও মনে করলো আমি এলো পরে শেষে মনে করলো আমি এলো ওই যে ওই কবি সাহেবের কাছে মনে করলো আমি অন্য জানতে পারলাম যদি মনে করলো এখন হলো যে কবিরের নাম্বারটা যদি মনে করলো যদি মনে করলো চান আমি কবিরের নাম্বারটা মনে করলো দিতে পারি, তার সাথে মনে হলো কথা বলে মনে
কবিরের নাম্বার আমাদের কাছে আছে, আমরা অবশ্যই কথা বলবো কিছুক্ষণ পর। তার আগে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার বোন সাত মাস পরে কেন ফিরে আসলো, সে কতদিনের জন্য গিয়েছিল?
মানে ওই মানে বললো কি যে তো আমি তো মনে করলো বিদেশের ব্যাপারে তো আমি তোর মনে করো তোমার তোমার আমি তোমার এগুলো কিচ্ছু জানি না, তো তিন মাসের মধ্যে নাকি যে নিল মনে হলো ইয়া হয় এই যে কি তো ওই যে কি
আকামা
তো যাই হোক আনলো তিন মাস পরে আকামা পাইলে পরে মনে করলো ওই বাইরেও যদি বাইরে মানে পুলিশে মনে করো ধরলে নাকি জেনারেল ওটা দেখালে বলে মনে করো ফেরত দেয়। তো তো এখন ওই তিন মাস পরে ওই যদি মনে করো তিন মাস পর্যন্ত নাকি জেনারেল যে অফিসে মনে নেয় মানলো যে এটা তো অফিসের মাধ্যমে মনে করলো যায়, তো ওই অফিসের দায়বদ্ধতা বলে মনে করলো থাকে না তিন মাস পরে, তো ওই যে আবার তিন মাস পরে যে মনে করলো বাসায় থাকে ওই বাসার মনে করেন তাই ভার মনে করলো ওই বাসার মালিকেরই বলে মনে করলো ইয়া ওই তিন মাস পরে ওই যদি মনে করলো দেশে যদি মনে করলো আসতে চায় তো ওই মালিক যদি মনে হলো ভালো থাকে তাহলে মনে করলো আসতে দেয়, আর যদি মনে করেন দেখা গেলো যেন কাজের জন্য কাজের জন্য তো মনে করলো অফিস থেকে নাকি বলে কিনে নিয়ে যায় অফিস থেকে, তো ওই দেখা গেল যেন যদি ওই মালিকে যদি মনে করলো যতদিনের মনে হলো কাজের জন্য নিয়ে যায় কতদিন বলে মনে করলো কাজ করায়।
আর কিন্তু এই কাজের জন্য যে নিয়ে যায় কি ধরনের কাজ করায় এটা কি আপনি জেনেছেন?
হ্যাঁ জেনেছি, ওটা হলো মনে করলো ওই যে বাসার মনে করলো ওই যে প্রত্যেকটা ফ্যামিলির নাকি যে মনে হলো প্রচুর কাপড় চোপড় ইস্ত্রি দিতে হয়।
আচ্ছা ঘরের যে কাজগুলি আছে এই কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাই তো?
মানে করলো বাসা বাড়ি যে মনে করলো ওই প্লেট ধোয়া তারপরে যে
ওই জি জি বুঝতে পারছি বুঝতে পারছি,
তারপরে যে গাড়িগুলা মনে করলো
হ্যাঁ আমরা বুঝতে পারছি কি ধরনের কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা আপনার বোন তো এই কাজে গিয়েছে নাকি সে অন্য কোনো কাজে?
এই কাজেই মানে গেছে, এই কাজেই মানে করলো মানে করছে।
তো আপনার কি মনে হয় যে সালমা যে অভিযোগটি করছে আসলে যে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তাকে বিভিন্ন অসামাজিক কাজে জোর করে বাধ্য করা হচ্ছে এবং তাকে সে যদি বাধা দেয় তাকে নির্যাতন করা হচ্ছে, এই বিষয়গুলি কি ঠিক নাকি ভুল আপনার কি মনে হচ্ছে আসলে?
এখন এইগুলা হলো মনে করলো আসলে তো মনে করলো আমি তো মনে করলো বিদেশ মনে করলো কোনোদিন যাই নাই বা এইগুলার প্রতি আমার কোনো অভিজ্ঞতাও নাই।
আমিও যাইনি দুবাই, সমস্যা না বলেন
তো এইগুলা তো আমার অভিজ্ঞতা নাই, কিন্তু এখন ওই যে আমি মনে করলো খবর নিছি পরে শেষে বলে কি জানলো ভাই তো একেবারে সম্পূর্ণ মনে করলো এইগুলা ভুয়া বার্তা, তো এইগুলা আসলে মনে করলো কিছু না ওইগুলো মনে করলো দেশে যাওয়ার জন্য মনে করলো করতেছি।
তার মানে এই অভিযোগগুলি সালমা যে অভিযোগগুলি করছে এগুলি ঠিক না আপনি বলছেন এবং দেশে আসার জন্য সে দুবাই থেকে আপনাকে জানানো হয়েছে তাই তো?
জি জি জি,
দুবাই থেকে আপনাকে জানানো হয়েছে যে এই অভিযোগগুলি ঠিক না, সে দেশে আসার জন্য তার সন্তানের জন্য তার খারাপ লাগছে এই জন্য সে দেশে আসতে চায় তাই তো?
জি জি জি, এটা যেই কথাটাই মনে করলো কবির সাজনাল বলছেন।
আচ্ছা দুবাইতে যে এজেন্সির মধ্যে সাথে আপনারা কথা বলছিলেন কবির, তার সেই এজেন্সির নাম কি, নামটা কি জানেন আপনি?
না আমি ওই এজেন্সির নাম তো আমি জানি না, আমার রিং দিয়েছিল রিং অনুযায়ী তার সাথে মনে করেন আমার
পরিচয়
আমি তো মনে করলো তার জীবনে দেখিও না চিনিও না তার বাড়ির কথা তাও আমি জানি না, কিন্তু সে আমার এইভাবে রিং করছিল রিং অনুযায়ী আমি তার সাথে আমার পরিচয় আমার মনে হলো যে ওদের ওদের সবার মনে হলো বলে দিছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, কেবল আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যেটা সেটা হচ্ছে যে আপনি কি এর আগে আর কাউকে এভাবে বিদেশে পাঠিয়েছিলেন নাকি সালমাই প্রথম, সেটা তো আপনার বোনের সূত্র ধরে তাই তো?
জি জি জি,
আর কাউকে পাঠিয়েছেন? আর কাউকে পাঠিয়েছেন কেন এরকম?
না 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 না,
ইনকোয়ারি যাদের করার কর্তব্য, তদন্ত যারা করবেন তারা অবশ্যই করবেন এবং সঠিক একটা তদন্ত হবে এটা আমরা আশা করবো। বাট আমাদের কিছু প্রশ্ন ছিল আপনার কাছ থেকে, আপনার মুখ থেকে শুনবার ইচ্ছা ছিল, এই জন্য আপনাকে ফোন করা, এই জন্য আপনার কাছ থেকে জানতে চাওয়া। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে আপনারা যে মাধ্যমে পাঠিয়েছেন সেখানে মেয়েদেরকে পাঠাতে হয় মাত্র 60,000 টাকা খরচ, করলেই মেয়েদেরকে পাঠানো যায়, কিন্তু একটা ছেলে যদি যেতে চায়, একটা পুরুষ মানুষ যদি যেতে চায় তাহলে তার জন্য লাগে 5-7 লাখ টাকা। এই বিষয়টি জানতেন কি আপনি?
না,
আপনার বোন, আপনার বোন যে গেল তার কত টাকা খরচ হয়েছিল? আচ্ছা, 22,000 টাকাতে দিয়েই গিয়েছিল, কিন্তু সালমা যেতে তো সালমার প্রায় 60,000 টাকা খরচ হয়েছে। সালমার জন্য তো 60,000 টাকা লেগেছে, তাই না? আপনার বোনের জন্য, হ্যাঁ আপনার বোনের জন্য লেগেছে 22,000 টাকা দুবাই যেতে, যা খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার, এবং সালমার জন্য লেগেছে 60,000 টাকা। তো এই যে টাকার, এই যে দুই রকম টাকা দুই জায়গায়, মানে দুইজনের জন্য দুই ধরনের খরচ, এই বিষয়টি আসলে কি আপনি জানেন এটা? মানে আপনি জানেন না আপনার বোন কত টাকা দিয়ে গেছে দুবাইতে?
ওই যে মানে 22,000 টাকা মনে করেন ওকে মনে হলো দিছে, পরে আর মনে করেন আর 1 টাকা মনে করেন দেয় নাই। তো
সেটাই আমি জানতে চাইছি যে আপনার সেলিনা আপনার বোন, সে গেল 22,000 টাকা দিয়ে, আর সালমা আপনার বোনের বান্ধবী, সে গেল 60,000 টাকা দিয়ে, মানে আপনাদেরকে এত কম নিল কেন? আপনাদের কাছ থেকে এত কম টাকা নিল কেন? সালমা, সালমা যে দুবাই গেল তার কত খরচ হয়েছে?
ওর মনে গণল ওই হইলো মনে গণল টাকা দিছে হইলো 13,500 টাকা, 60,000 কোথায়?
মানে মাত্র 13,500 টাকা দিয়ে সে দুবাই চলে গেল কিভাবে?
পরে শেষে হইলো মনে করলো অফিসে, ওই যে মনে করলো যে অফিসে মনে করলো ডায়মন্ড ট্রাভেলস।
আচ্ছা আচ্ছা, কি ডায়মন্ড? সালমা মাত্র 13,500 টাকা দিয়ে সে দুবাই চলে যেতে পেরেছে এই ডায়মন্ড ট্রাভেলস এর মাধ্যমে, তাই তো?
জি জি।
আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে মোবারক, আপনি একটু মোবারকের সঙ্গে কথা বলেন, আপনাদের কথার মধ্যে আমিও থাকবো। আশা করছি পুরো বিষয়টা আমরা একটু পরিষ্কার করতে চাই, বিষয়টি কি হয়েছে আমরা একটু পরিষ্কার জানতে চাই আসলে পুরো বিষয়টা কি হয়েছে। মোবারক তো আমাদেরকে জানিয়েছেন যে তার স্ত্রীর জন্য 60,000 টাকা লেগেছে, আপনি একটু কথা বলেন। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে থাকেন কেবারত। মোবারক, আসলে কেবারত বলছে যে 13,500 টাকা দিয়ে আপনার স্ত্রী গিয়েছিল দুবাইতে, কিন্তু আপনি আমাদেরকে বলেছেন 60,000 টাকা, আসলে মানে বিষয়টা কি আসলে?
13,500 টাকা দেওয়া হয়েছে, তারপরে মনে করেন যে 5,000-10,000 করে দিয়ে 60,000 টাকার মেল করে তার পাঠিয়েছে।
পরে আপনি 13,500 টাকা দেন, পরে আস্তে আস্তে ভেঙে ভেঙে বাকি টাকা দেন, 60,000 টাকা পর্যন্ত দেন। কেরাবত আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো
দাদা, আসলে তো মনে করেন এগুলো মনে করেন সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। এখানে হলো মনে করালো যে মুরব্বীদের সাথে মনে করালো যে ওর যে মনে হলো গার্জেন মনে হলো ছিল, ওই গার্জেন ছিল তাও কমপক্ষে মনে করালো মিনিমাম 30-40 জন, তা মুরব্বী মনে করেন এর ভিতরে মনে করালো বিশিষ্ট বিশিষ্ট মনে হলো মুরব্বী ছিলেন।
আচ্ছা,
তো এর মধ্যে হলো মনে করালো ওই সময় মনে করালো উত্থাপন হয়েছে, ওই সময় মনে করালো মনে হলো বলছে, বুঝছেন?
আচ্ছা, সেখানে সে, সেখানেও সে একই কথা বলছিল, তাই তো?
জি জি।
আপনি বলছেন মোবারক মিথ্যা কথা বলছে?
জি জি, এটা তো একেবারে সম্পূর্ণ। এই যে চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, মুরব্বী আন্দামনে গণলো আছেন, এর তো মনে করলো এখানে তো মনে করলো যে বিশাল মনে করলো যে একটা ইয়া হয়েছে আর কি।
আচ্ছা, একটা সালিশের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।
জি জি জি।
তো আপনি আপনি আসলে বলতে চাইছেন যে আপনাকে কোনো টাকা তারা দেয়নি?
জি।
আপনাকে কোনো টাকা দেয়নি তারা?
না, ওই সালটা ওটা তো মনে করলো দিয়েছে হলো মনে করলো ওই যে ওর যে মনে করলো যে ভাইসটা নাকি কি যেন লাগে ওই ছেলেটা মনে করলো দিয়েছিল 10,000 টাকা।
আচ্ছা,
তো এটা 10,000 টাকা এটা হলো মনে করলো কিভাবে 10,000 টাকা নিয়ে হলো? ওই যে কবির কবির সাহেব হলো বললো কি যে অফিস হলো মেন পাওয়ার করতে হলো মনে করলো লাগে হলো 10,000 টাকা। আর বাকি যা হলো মনে করলো যে কি যেন বলে যে ফুল বডি চেক আপ করতে যে কি যেন ওটাকে বলে,
আচ্ছা মেডিকেল চেক আপ এর একটা ব্যাপার আছে।
জি 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 জি। ওই মেডিকেল আর হলো মনে করলো যে মেন পাওয়ার আবার অফিসে মনে হলো কিসের কি যেন লাগে
মোবারক এবং তার স্ত্রী সালমার কাছ থেকে?
এখন না, সালমার কাছ থেকে মনে করলো মনে করলো 1 টাকা হয় নাই। তো মোবারকের যে মনে করলো যে ভাইটা হয়েছে কি যেন নাম তারেক ওই এলো মনে করলো আমার দোকানের দিকে সবচেয়ে মানে অনেক লোকজন ছিল তার সামনে মনে করলো 10,000 টাকা দিছে ওই দিয়ে মানে তারপরে দিন মনে করলো সালমারের সাথে করে সালমাই মনে করলো সাথে ছিল মনে করলো 5 টাকা মনে করলো দিলাম অফিসে বুঝছেন ও মনে করেন সবই জানে। তো এখন দেখেন সালমান যদি মনে করলো যে নাম্বার যদি মনে করলো থাকে বা যদি মনে করলো যোগাযোগ করতে পারেন আমার তো ওরা মনে করলো কথা বলে অথচ সালমান নাম্বার মনে করলো আমাকে মনে করলো দেয় নাই ওরা যদি তো ঠিকই মনে হলো কথা বলে। তো গত মাসে নাকি শুনলাম যে নিল বেতন বলে মনে হলো পাঠাইছে।
আচ্ছা, ওর
যে গার্জেন আছে সেই গার্জেন মনে করলো আমার এলো যে আমার দোকানে মনে হলো খাইতে আইছিল আর এছাড়া আমার মনে হলো বললো যে নিল যে কেমন দেখ মনে করলো নিল যে ওর গত আমার এলো তোর বিরুদ্ধে সালিশ করে গেল অথচ মনে করলো গত মাসে মনে করলো টাকা পাঠাইছি অথচ এখন তো মনে হলো খবর নিতেছে না আমারও খবর নিতেছে না তোরও খবর নিতেছে না। তো এমত অবস্থা মানে ওর গার্জেন মনে করলো বলে গেল।
আচ্ছা আচ্ছা
বুঝছেন।
মোরক আপনি কিছু বলেন।
এখন মনে করলো দেখেন বাবু এখন মনে করলো এমত অবস্থায় যদি মনে করলো আমার তো মনে করলো যে এখন ওই তো মনে করলো
আপনি আপনি শুধু এর মধ্যে মধ্যস্থতা করতে গিয়ে আপনি বিপদে পড়েছেন আপনি বলতে চাইছেন?
জি 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 জি, এটাই বাবু সত্য। তো তারপর দেখেন আপনি মনে করেন আসেন আমাদের এলাকায় আসেন আইসি সেটা
জি অবশ্যই অবশ্যই যাব একদিন অবশ্যই আপনার স্টুডেন্টে গিয়ে দেখা করে আসবো আপনার সঙ্গে ইচ্ছা তো আমাদের সঙ্গে আছে। আপনি আরেকটু কষ্ট করে আমাদের সঙ্গে থাকুন সালমার মা আপনার সঙ্গে কথা বলবেন।
জি জি
সালমার মা আমাদের সঙ্গে আছে সালমার মাও আপনার সঙ্গে একটু কথা বলবেন আপনি একটু বলুন।
আচ্ছা কেবার
জি
তুমি যে এখন বললে যে মুবারক মিথ্যা কথা বলতাছে হ্যাঁ আচ্ছা তুমি কবির রে দুবাই কবির রে রিং করে তুমি বলছিল না যে সালমার কাছ থেকে মোবাইল তুমি নিয়ে যাও ও যেন দেশে মোবাইল না করতে পারে
দেখেন আসলে আপনি মুরগি মানুষ আমি পোলাপান মানুষ বুঝছেন। এখন আমি মনে করলো যদি এই কথা মনে হলো যদি মনে হলো বলেন সেটা মনে করলো মনে করলো আল্লাহ মনে করলো সাক্ষী বুঝছেন। এখন আপনি মনে করলো এই সমস্ত মনে হলো মিথ্যা কথা বললেন না কাকি
দেখেন
আমি মনে করলো আপনি মনে করলো এই যে আমার প্রতি মনে করলো আপনার অবগত নাই কিন্তু আমি কিন্তু নামাজ পূজা করি আমি কিন্তু মিথ্যা আশ্রয় কিন্তু আমি জীবন আমি আমার যদি ফাঁসিও হয় তাও কিন্তু আমি মিথ্যা কথা মনে হলো আমার কিন্তু বলাইতে পারবেন না।
শুনো শুনো
কাকি এখন শুনেন কাকি আপনি মনে হলো মিথ্যা কথা বললেন না কাকি আর আল্লাহর দোয়াই লাগে
আপনি শুনেন
বুঝলেন
এতক্ষণ তো তুমি কেড়ে কইছি এখন কম আপনি কেড়ে কেন কমু যে তুমি আমার মুরব্বী আপনি আমার মুরব্বী হ্যাঁ নামাজ রোজা কিন্তু তুমি একা করো না আমরাও কিন্তু করি
না ওই তো সেটাই কিন্তু এখন দেখা গেল যে না যেহেতু আপনি মুসলমান আমিও মুসলমান কিন্তু কাকি মনে করলো দেখেন আপনি মনে করলো আল্লাহর দোয়াই লাগে মনে হলো মিথ্যা আশ্রয় নিয়েন না আচ্ছা
এখন যদি কবির বলি, কবির কিন্তু মিথ্যা কথা বলবো না, কবির কিন্তু সত্যি কথা বলবো, যে কেবরত আমার ফোন করে বলছিল সালমার কাছ থেকে মোবাইল নেওয়ার জন্য, তারপরেই কিন্তু সালমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, সব প্রমাণ হইব
বুঝছেন। আমি তো মনে করলো এটার এটা আমার কি একটা ইন্টারেস্ট আছে বলেন, আপনি একটু মনে বলেন। আমার আল্লাহ মনে করলো খুব শান্তিতে আমার মনে করলো চলতেছি, আমি আমি দোকান করি, আমার ফ্যামিলি তো মনে হলো বড় না, তো আমি মনে করলো আজকে 15-20 বছর ধরে আমি মনে করলো হোটেল চালাইতেছি, তো আল্লাহ আমার যথেষ্ট শান্তিতে রাখছে।
আচ্ছা তুমি যে শান্তিতে রয়েছো আর আমরা যে কষ্ট করতেছি দুঃখ করতেছি, তা তোমার কাছে খুব ভালো লাগতেছে না?
আচ্ছা আপনি মনে হলো কষ্ট করতেছেন, কিন্তু আসলে তো আমি তো মনে করলো আমি কি করতে পারি মনে বলেন, কাকি
তুমি সবই পারো, তুমি সবই পারো, তুমি ইচ্ছা তুমি ইচ্ছা করলে আমার মেয়েরে তুমি দিয়ে আনতে পারো, ইচ্ছা করলে তুমি দিয়ে আমার মেয়ের আনতে পারো, তুমি সবই পারো, পারো না কোনটা, তুমি সবই পারো। একে একে দুইবার তোমার বোনের বাইরে পাঠাইলে, তুমি আমার মেয়েটারে তুমি আনতে পারলে না, চেয়ারম্যান মেম্বারের সবাই নিয়ে ঘুরলাম, তুমি তুমি 3 মাসের টাইম দিলে, 3 মাসের মধ্যে 4 মাস হয়ে গেল, এখনো তুমি আর আমাকে উত্তর দিতে পারলে না। তার পোলা পান গুলো কানতে কানতে সোজা মরে দেওয়ার দশ হয়ে গেছে তার ছোট বাচ্চাটা। তোমার যদি সন্তান থাকতো তুমি তোমার যদি সন্তান থাকতো সালমার সন্তানের জন্য তোমার দরদ লাগতো, সালমার তো সন্তান নাই, তুমি এটা ভাবো।
আচ্ছা কেবারত আমরা ঘটনাটি শুনলাম এবং আপনার কথা শুনে বুঝতে পারলাম কিছু, এখন আপনার কি মনে হচ্ছে সালমাকে দেশে ফিরিয়ে আনা যাবে কিভাবে?
কিভাবে মনে করলো আমি তো আসলে অরিজিনালি তো মনে করলে গেলাম আমি মনে যাই না বুঝি না, তো এখন দেখেন আপনারা মনে করলো দেখেন যেহেতু অফিসের মাধ্যমে মনে করলো গেছে, এখন অফিসের সাথে মনে করলো যোগাযোগ করেন, এখন আমার যদি মনে করলো ওই যে মনে হলো যে ওই যে হাউসের যে কথা মনে হলো বলছে, তো এখন আমার যদি মনে করলো যদি টাকা যদি মনে করলো দোয়া লাগে না আমার টাকা মনে করলো যেভাবে হোক আমার দিতে হবে, তো এখন যেভাবে হোক মনে করলো আপনারা যদি সহযোগিতা করেন, তো আপনি যদি মনে করলো আনেন তাহলে মানে এই করেন আমি মনে করলো সাথে আছি।
আচ্ছা আচ্ছা আপনি সহযোগিতা করতে চান সালমাকে ফিরিয়ে আনার ব্যাপারে, তাই তো?
হ্যাঁ অবশ্যই অবশ্যই,
এখন মনে করলো আপনি
জি এখন মনে করলো তো এখন আমার যদি মনে করলো বলেন যে এতগুলো টাকা যদি মনে করলো আমার যদি আমার একা দোয়ার লাগে আমি বাবু দেব কোথার দিকে, আমি তো মফস্বলে মনে করেন দোকান মনে হলো যে করি বুঝিনি, তো আমার তো আর মনে করলো যে ওইভাবে কামাই নাই কেন আমি ওই মনে হলো 70-80 বা 1,000-1,00,000 টাকা আমি মনে হলো দেবো, এ দেওয়ার মতো তো এত টাকা তো আমার অ্যাভেলেবিলিটি নাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা
তো দেখেন মানে আসেন আপনি আসেন আমার এলাকায় আসেন আইসি সেটা শুনেন আসলে কি মনে হলো আমি কি অরিজিনালি মূলত মনে হলো কি ব্যবসা করি কিভাবে আমি মনে হলো চলি, আমার জীবনটা হলো রুটিন মাফিক, আমার জীবনটাই রুটিন মাফিক, আমি সকালবেলা মনে করলো যাই দোকানে বাজার বুজার করে আইসি সেরা মনে করলো সারাদিন আমি দোকানদারি মনে হলো যে করি, সন্ধ্যাবেলায় গোসল করে এসে যায় আবার মনে করলো দোকানে রাত 9-10 পর্যন্ত করে এসে মানে দোকান প্লাস বাড়ি, আমি অন্য কোথাও মনে করলো আমি যাই না। দেখেন আপনি মনে করলো আসলে এর বাইরে
আপনি বলতে চাইছেন যে পুরো বিষয়টি আপনাকে ফাঁসানো হচ্ছে, আপনি আসলে এর মধ্যে জড়িত না, টাকাটাও আপনি নেননি আসলে, সেটা বলছেন মোবারক আপনাকে কোনো টাকা দেয়নি, কিন্তু মোবারক আমাদেরকে জানিয়েছে যে সে আস্তে আস্তে একবারে না ভেঙে ভেঙে আপনাকে সব মিলে প্রায় 60,000 টাকার মতো দিয়েছে, এটা কি আসলে মোবারক মিথ্যা বলছে?
বাবু একটা বাড়ি মনে হলো এগুলো মনে হলো মিথ্যা কথা, ওর যে মনে হলো গার্জেন আছে ওই গার্জেন মনে করলো তো মনে এখন তো মনে হলো যে অনেক ওর, আপনি মনে করলো জাস্ট ওর এলাকায় এসে সেটা আপনি একটু মনে করলো জাস্ট মনে হলো শুনেন যে আসলে মনে হলো যে টাকাটা মনে করলো কত টাকা মনে হলো দিচ্ছে।
আচ্ছা আচ্ছা
তো মানে আমাদের এলাকায় মনে হলো মনে করলো ওটা তোর মনে করলো ই হবো না, কিন্তু ওর যে মনে করলো যে গার্জেন আসে যে ওই যে যাদের মনে করলো গার্জেন শুরু মনে করলো যে নিয়ে আসছিলেন ওদের কাছে একটু মনে করলো জানেন যে মানে ওর যে মনে হলো যে মুরবি আছে যে কিন্তু সমাজের যে মাতবর আছে তারপর যে মেম্বার সাহেব আছেন তারপর মনে করেন আনুষঙ্গিক আরো মনে মুরব্বী মনে কোনো এলাকার তেমন মুরব্বী আসছিলেন ওই তাদের সামনে মনে হলো কি কথা মনে হলো হয়েছে কয় টাকা মনে হলো দিচ্ছে ওখানে মনে হলো উত্থাপন উত্থাপন মনে হলো করছে ওই বিচারে ঘটনা মনে করলো সত্য মিথ্যা সেটা আপনি মনে করলো যে ওর এলাকায় আসলে পরে মনে করলো বুঝতে পারবেন
কবির কথা বলছেন যে দুবাইয়ের অফিসে যেখানে সবাইকে নিয়ে যাওয়া হয় আর কি, সালমাকে নিয়ে যাওয়া হয়েছে যে অফিসে, তো কবিরের সঙ্গে কি আপনি এই ব্যাপারে কথা বলছিলেন যে সালমাকে কিভাবে আনা যায় অথবা কি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এই বিষয়টা নিয়ে মনে করলাম আমি আলাপ পারছি তার সাথে, সে মনে করলো কি দেখেন ওই যে বললাম না ওই যে তিন মাস হলো মনে করলো তিন মাস না গেলো তাদের হলো যে
তিন মাস তো হয়ে গেছে তিন মাস তো হয়ে গেছে এখন তো প্রায় চার মাস সাড়ে চার মাস
পরে ওই যদি দেখা গেল যে নিল ও যদি আসতে চায় কয়েকজন হলো যে বাসায় মনে করেন রয়েছে ওই শুদ্ধি মনে হলো খালি খাইবো আর ঘুমাইবো আর মনে হলো যে মনে হলো যে করবো জানিল আমি দেশে যাবো আমি কাজ করব না আমার অসুখ মানে ও এসে এলো মনে হলো কথা বললো দুই চার দিন যদি মনে হলো শুয়ে থাকে ও যদি কাজ যদি না করে তাহলে মনে করলো তারা নাকি মনে হলো পাঠিয়ে দিবে।
আচ্ছা আচ্ছা, কেবারত আপনার সঙ্গে কথা বললাম, আমরা পুরো ঘটনাটা বুঝবার চেষ্টা করলাম এবং দুই পক্ষেরই কথা বলার চেষ্টা করেছি, আমরা আসলে বিচারক নই, আমরা মানে মূল ঘটনাটা সম্বন্ধে জানতে চাই। আর আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা একটা ব্যাপার জানতে চান যে মাত্র বারো তেরো হাজার টাকায় কিভাবে দুবাই যাওয়া সম্ভব? আপনি বলছিলেন যে সালমা নাকি বারো তেরো হাজার টাকা দিয়ে গেছে, এটা তো একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার যে মাত্র বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে একটা মেয়ে দুবাই যাচ্ছে কাজ করবার জন্য, এই বিষয়টা আসলে কি আপনি কিভাবে বলছেন?
এটা হলো মনে করলো ওই আমি হলো মনে করলো এই ঘটনা ঘটার পরে আমি হলো মনে হলো বুঝতে পারলাম এগুলো তো আমি জানতাম না বুঝতামও না, তো এই ঘটনার পরে হলো আমি হলো যখন নাকি মনে করলো যে তার সাথে যোগাযোগ করলাম ওই যে কবির সাথে যে নিল ভাই আপনি মনে করলো যে গেল তাহলে মানে এই টাকা যে এত অল্প টাকা যে মনে হলো গেল এটা কিভাবে মনে সম্ভব হইলো কিভাবে মনে করেন হইলো আর এগুলো যোগান মনে করেন দিল কি বুঝছেন? পরে শেষে হলো ওই ইয়া বললো যে নিল কবির মনে করলো বললো যে নিল এটা হলো এটা তো এটা এখানে যে অফিস মানে ওইখানে যে অফিস যে অফিসের মাধ্যমে হলো মনে করলো এই যাত্রী গুলো মনে হলো আনা হয় অফিসের খরচ দিয়া আশি হাজার না পঁচাশি হাজার টাকা
যে খরচে তাদেরকে নিয়ে যাওয়া হয়
তাদের নিয়ে যায় সেরা হলো
কারণ তারা তো বিক্রি করতে নিয়ে যায় তারা তো এত কম টাকায় নিয়ে যায়, আপনি তো বলছেন তারা এত কম টাকায় নিয়ে যায়, তারা এত কম টাকায় কেন নিয়ে যায় জানেন তো? তারা এই মেয়েদের বিক্রি করে দেয়, বুঝতে পারছেন আপনি ব্যাপারটা? এই জন্য এত কম খরচে তাদেরকে নিয়ে যায়। আপনার কথা অনুযায়ী আপনি তো বলছেন যে না ষাট হাজার টাকা খরচ করে তারা যায় নাই সালমা, তাহলে আমরা এর থেকে এটুকু বুঝতে পারলাম যে এত কম টাকায় নিয়ে যায় এই কারণে যে তাদেরকে ওখানে গিয়ে বিভিন্ন দেশে ওমানে অথবা অন্যান্য দেশে তাদেরকে বিক্রি করা হয় কারণ তারা আবার ওখানে টাকা পয়সা রোজগার করতে পারে তাদেরকে ব্যবহার করে, এই জন্য এত কম টাকায় নিয়ে যাওয়া হয় তাই না?
না না এই যে আমার এই যে আপন বোন এই যে আজকে যে মনে হলো গেল এই যে আজকে যে মনে করলো যে এখন যে মনে হলো গেল তো এখন মনে করলো ওই হলো মনে করলো অনলি মনে করলো চার হাজার টাকা মনে করলো যে অফিসে দিছে
মাত্র চার হাজার টাকা আপনার বোন দিয়েছে
জি জি
আপনার বোন দিয়েছে মাত্র চার হাজার টাকা আজকে
মানে হ্যাঁ ওই যে মানে
আজকে গেল দুবাইতে
যে মেন পাওয়ার মনে করলো আছে তারপরে হলো মনে করলো যে ট্রেনিং বলে মনে করলো করা আছে তো এই জন্য তারপরে ভাষা মনে করলো জানে এখন যে ভাষা জানে এই জন্য আর কি মনে করলো এখন আর মনে করলো যে টাকা মনে করলো যে এত টাকা মনে লাগলো না অনলি চার হাজার টাকা নাকি এলো যে অফিসে মনে করলো দিচ্ছে।
আমাদের এই অফিসের ঠিকানাটা একটু দরকার আপনার কাছে কি আছে? আমরা একটু যেতে চাই, এত কম খরচে দুবাইয়ে যেতে পারলে তো ভালোই হতো। অন্ধকারের গল্পের টিম খুবই আগ্রহী এবং উৎসাহী যে এত কম খরচে আমরা একটু দুবাই যেতে চাই, সো আপনার কাছে কি তাদের ঠিকানা আছে?
কার কোথায়?
এই যে যাদের মাধ্যমে এত কম খরচে যাওয়া যায় দুবাই, 4,000 টাকা, 12,000 টাকা, 13,000 টাকা ঠিকানা আছে তাদের? অনেক প্রশ্ন আছে। আচ্ছা, সালমান কি কোন টাকা পাঠিয়েছে আপনি জানতে পেরেছেন ওখান থেকে, দুবাই থেকে? কে তার গার্জেন?
ওই যে ছ মিলের মানে মালিক, ওই যে ওর হলো সমাজের হলো ইয়া মাতবার।
আচ্ছা আচ্ছা,
সে হলো আমার মনে করলো বলছে খাইতে আইছিল তো আমার হোটেলে, তো ওই মানে বললো যে গত মাসে টাকা পাঠাইছে।
আচ্ছা আচ্ছা, সে জানতে পেরেছে টাকা পাঠাচ্ছে, পাঠিয়েছে? কিন্তু তার মা এবং তার স্বামী তো টাকা পায়নি এবং তারা বিষয়ে কিছুই জানে না, টাকা তো পায়নি, তারা বরং এটা জানতে পেরেছে যে তাকে নির্যাতন করা হচ্ছে। এবং আমরা ফোনে কথা বলেছি সালমার সঙ্গে, সালমাও কিন্তু একই কথা বলেছে যে তাকে সেখান থেকে দুবাই থেকে ওমানে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তাকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে জোর করে বাধ্য করা হচ্ছে, তাকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয় একদিনের জন্য, দুদিনের জন্য, তারপর তার উপরে সে যদি রাজি না হয় তার উপরে অমানসিক নির্যাতন করা হয় এবং তার শরীরে দাগ ঘষে দেখাতে পারবে আমাদেরকে জানিয়েছে। তো আসলে আপনার কাছে আমরা জানতে চেয়েছিলাম মূল বিষয়টা, তারপরেও আপনাকে আমরা বলবো যে আশা করব যে আপনি ব্যবস্থা নেবেন এবং আপনার যেহেতু প্রতিবেশী, আপনার বোনের বান্ধবী, আপনার বোনও আজকে সেখানে গিয়েছে, এর আগেও সেখানে গিয়েছিল, আজও আজকে গিয়েছে সেখানে 4,000 টাকায়। তো আমরা কি আপনার কাছ থেকে আশা করতে পারি যে আপনি যেভাবে হোক সালমাকে ফিরিয়ে আনার একটু ব্যবস্থা করে দিবেন?
ফিরিয়ে আনার ব্যবস্থার ভিতরে আমি মানে কি ভাবে করবো বাবু, আমি তো মনে করলো মনে হলো হোটেল করি ওগুলো তো মনে করলো, আমি তো মনে করলো বুঝি না, তো এখন মনে করলো যদি
আচ্ছা দুবাইতে, আচ্ছা কে বলো দুবাইতে যেতে এখন এত কম খরচ হয়, ফিরে আসতেও তো একই খরচ হওয়া উচিত, আরো কম, আরো কম খরচ হওয়া উচিত
না? এটা তো মনে করলো যে বললাম না যে নিল যে এইতে এলো মনে করলো, আমি জানতে পারলাম যে নিল ওই যে অফিস মানে যে অফিসে বলে নেয়, যে অফিসে বলে নেয় সেই অফিস মনে করলো টোটাল মনে করলো বহন করে মনে করলো ওইটা মানে ওইটা ওই টাকাগুলো
যাতায়াত খরচ টরচ সবই তারা বহন করে।
জি
জি জি,
মানে
এই তো আপনি আপনি তো নিজে আপনি তো নিজে বলছেন যে তারা বাসায় বিক্রি করে,
বাসায় আমরা মনে করলো কাজের জন্য মনে করলো দেই, ওদের কাছ থেকে নাকি মনে করলো বেনিফিট মনে করলো পায়,
কমিশন নেই তাই তো?
জি জি জি, মানে সে হলো যে কবির মনে করলো বলছে যে আপনারা এতগুলো টাকা দিয়ে মনে করলো যে নেন, তাহলে কিভাবে আপনাদের মনে করলো ইন্টারেস্ট দিয়ে মনে করলো এই টাকাগুলো দেন?
তার মানে কে বলো, আপনি কিন্তু বলেছেন যে তারা বিক্রি করে দেয়, আপনি কিন্তু জানেন যে তারা বিক্রি করে, ওই তো বিক্রি করে দেয়, আপনি নিজে জানেন আসলে বিষয়টি, আমার যেটা মনে হচ্ছে
না এটা হলো মনে করলো আমি বললাম কি যে মনে করলো মনে করলো আমার যে মনে বিপদ আছে আমার বিচার হয়েছে, তারপরে যে মনে করলো ঢাকায় মনে করলো যে কমপ্লেন করছে, তারপর মনে করেন থানায় কমপ্লেন করছে, এর মধ্যে হলো যে আমি তো মনে করলো যে আমার এইভাবে মনে করেন কাগজপত্র গুলো মনে চাইছে, এই সুবাদে মনে করলো আমি হলো মনে করলো তার কাছে আমি মনে জানতে চাইছি যে নিল এই টাকা গুলো মনে করলো আপনারা যে মনে করেন এত টাকা খরচ করে যে নেন, আমার যে মনে করেন আসতে যে মনে করলো 80-85,000 টাকা লাগবো, তাহলে এই টাকা গুলো মনে করলো যে আমরা দেবো কেন এত টাকা, যাইতে লাগলে মানে 10-15,000 টাকা, তাহলে এখন মনে করেন এতগুলো টাকা আমরা দেবো কোথা থেকে বা এইগুলো মনে হইলো কি খরচ হবো কেন? তখন হলো মনে করলো সে মনে বললো যে আমি এই টাকা গুলো তো মনে করলো যে আমাদের এই অফিস মনে করলো দেয়, এই অফিসের থেকে হলো মনে করলো কাজের মনে করলো যে এইতে মনে করলো দেয় ওই যে ভাষা মনে করলো দেয় ওই ভাষার তার নাকি মনে বেনিফিট তারা মনে খায়।
আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি।
অফিস যদি মানে আবার দেখা গেল যে ভাষায় মনে করলো দেয় ওই ভাষায় দেখা গেল যে
যদি কোন রকম নির্যাতন বা কোনো কিছু মনে করলো করে ওই অফিসে আসলে নাকি আবার আর এক বাসায় মনে করলো দিয়ে দেয়, আর এক বাসার সাথে আবার বলে মনে করলো মনে হলো যে বেনিফিট মনে হলো নাকি মনে হলো যে কমিশন বলে মনে করলো খায়, এইভাবে মনে করলো বলে মনে হলো চলে। আমি তো এইগুলো জানি না বাবু, তো আমি হলো যে বিদেশে তো আমি জীবনে যাইও নাই,
সবাই বুঝতে পেরেছে এবং সবাই আপনাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে, কেউ কেউ বলছে আপনি মিথ্যা বলছেন, আপনার কথাগুলি সত্যি নয় এবং সবাই অবাক যে মাত্র এত কম টাকায় কখনোই দেশের বাইরে যাওয়া যায় না, আর আপনি ইচ্ছা করলে নাকি ফিরিয়ে আনতে পারেন, আপনি ফিরিয়ে আনছেন না, তো আমরা আশা করবো আপনি ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, ঠিক আছে? এরপরে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো।
না তো আসলে তো মনে করেন দেখেন আমার বিরুদ্ধে, আমি তো মনে করেন একজন মনে করেন মফস্বলের একজন লোক, তো এখন আমার মনে করলে এই মনে করলে এই যে মনে করলো থানায়, তারপর মনে করলো যে কোর্টে, তারপর মনে করলো আমার নামে এত মনে হলো বিচার মনে করলো হয়েছে। আমার যদি এইগুলো অরিজিনালি যদি আমার এখতিয়ার থাকতো আমি বুঝতাম,
অনেক ধন্যবাদ আপনার এই মহান অনুভব, মানে এত দারুণ মহত্ব আপনার মধ্যে, ধন্যবাদ। আপনার নামে মামলা হয়েছে শুনলাম একটু আগে, আপনার নামে মামলা হয়েছে একটা, আপনি তারপরে ব্যবসা করছেন দোকানে, মানে আপনার রেস্টুরেন্টে বসছেন, আপনাকে পুলিশ ধরছে না? মামলা হয়েছে, মামলা হয়েছে, পুলিশ ধরছে না কেন আপনাকে?
মানে অভিযোগ জানাইছে আর কি।
আচ্ছা, মামলা না মানে জিডি করেছে একটা?
জি জি, ওইরকমই একটা। তো মনে করেন আমি ফোনটা মনে করলো শুনি নাই, তো মনে করলো ওই দারোগা সাহেব মনে করলো বললাম যে মনে করলো ওই ইয়া ওই যে আপনার হলো ওই যে বললো যে হলো যে দশ দিনের সাত দিনের মধ্যে হলো যে ওই চিফ গেছে কাগজপত্র গুলো আমাদের দেখাইবেন।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এরপরও আপনার সঙ্গে কথা বলতে চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন, আশা করছি ফোনটা খোলা রাখবেন, আমরা আপনার সঙ্গে কথা বলবো। ওকে, কি বলো?
জি জি জি, না আমার তো মনে করলো সারাক্ষণ মনে করলো খোলা থাকে, আর যদি মনে করলো দয়া করে যদি মনে করলো আমার এলাকায়
আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, আমরা আমরা চাইবো যে পুরো বিষয়টা ভালোভাবে সমাধান হোক, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটা তো সেটা আস্তে আস্তে ঠিকই প্রমাণ হয়ে যাবে। যারা প্রমাণ মানে যারা আসলেই নির্দোষ থাকেন তারা কিন্তু প্রমাণিত হয় যে সত্যি কখনোই চাপা থাকে না, এবং আপনি যদি অপরাধী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই শাস্তি পাবেন, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা চাইবো যে আপনি নিজে থেকে, যেহেতু আপনি কবিরকে চিনেন এবং দুবাইতে আপনার বোনও গিয়েছে আজকে, আমরা চাইবো যে আপনি সালমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, তার মায়ের কাছে, তার স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এবং তার তিনটি সন্তান, তারা প্রতিদিনই তারা কান্নাকাটি করছে, খুবই স্বাভাবিক। তাদের মা তাদেরকে, তারা জেনেছে যে তাদের মায়ের সঙ্গে এই ধরনের আচরণ করা হচ্ছে দেশের বাইরে এত দূরে দুবাইয়ে, সো তাদের অবস্থাটা আপনি বুঝতে চেষ্টা করবেন। ওকে, ওকে, কথা হচ্ছিল, দুঃখিত এত এত লম্বা একটা ফোন কলের জন্য, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু পুরো বিষয়টি আমরা আসলে জানতে চেয়েছি যে কেবারতের কাছ থেকে। মোবারকের কাছে আমি এবার একটু জানতে চাই, মোবারক, কেবারতের দাবি যেটা সেটা হচ্ছে যে যে সে এক প্রকার চাপে পড়ে সে আপনার স্ত্রীকে দেশের বাইরে পাঠিয়েছে, সে এই বিষয়টি নিয়ে খুব একটা জানতো না, মোহর নামে তার এলাকায় একটা লোক রয়েছে, তার বোন আসলে এই বিষয়টি নিয়ে জানতো, এবং তার বোন আর তার মোহর তারা এর আগে বিদেশে গিয়েছিল এবং সেই মোহরের মাধ্যমে কেবারত আপনার স্ত্রীকে পাঠিয়েছে এবং কবিরের কাছে গিয়ে দুবাইতে পাঠিয়েছে। তো এটা তো ঠিক, উনি এর আগে কাউকে পাঠিয়েছে আপনারা শুনেছেন? কেবারত
আরো পাঠাইছে, আর স্বাস্থ্য ভাই পাঠাইছে, আরো লোকজন পাঠাইছে, স্বাস্থ্য ভাই পাঠাইছে দুবাই,
চাচা তো ভাইয়ের স্ত্রীকে পাঠিয়েছে। আচ্ছা, সে তার বোন কেও পাঠিয়েছে, চাচাতো ভাইয়ের স্ত্রীকেও পাঠিয়েছে, কিন্তু তাদের সঙ্গে এই ধরনের কোন ঘটনা ঘটেনি? আপনারা শুনেছেন আপনার স্ত্রীর সঙ্গে যে ব্যাপারগুলি ঘটছে দুবাইতে এবং দুবাই থেকে তাকে ওমানে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সঙ্গে কি এরকম ঘটেছে? তার আত্মীয় স্বজনকে যাদের পাঠিয়েছে না, তাদের সঙ্গে ঘটেনি, শুধু তার সঙ্গে ঘটেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সালমা আপনার সঙ্গে যখন কথা বলেছে, শেষ কবে কথা হয়েছে সালমার সঙ্গে?
14-15 দিন
আগে কি কি কথা হয়েছিল একটু মনে আছে আপনার?
তো এই ধরনের সব খারাপ খারাপ কথাই,
মানে খারাপ কথা বলতে কি যে তার সঙ্গে কি হচ্ছে? আচ্ছা, ওখানে আর কোনো এরকম কোন এরকম দুঃখী মা বোন আছে আমাদের এরকম?
না, সে বলল একাই আছে বাসায়, একাই নিয়ে যাওয়া হয় তাদের বিভিন্ন জায়গায়।
আচ্ছা আচ্ছা, কিন্তু যে অফিসে তাকে, মানে যে অফিস থেকে তাকে পাঠানো হয়, ওই অফিসে আমাদের দেশের আর কোনো মেয়ে এভাবে আছে কিনা?
আর কোনো মেয়ে কথা বলে নাই,
সে তার কথা বলেছে তাকে এভাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো কে বলতে কথা তো শুনলেন, আপনার কি মতামত?
এই তো সবকিছু করাইছে,
এখন পুরো অস্বীকার করছে,
অস্বীকার করে যেতেছে। 15 দিন যাওয়ার 15 দিন পর থেকে জানাইছে, আমি দলে দলে গণ্যমান্য লোক নিয়ে যে তারি কইছি, তাকে বুঝতে বুঝতে এক পালি দিয়ে দেয়। ওই যে আজগরের কথা বললো যে টাকা পাঠাইছে, আজগর ব্যাপারে ওই এত বছর মাতবার প্রধান সব বিচার সালিস করেছে, সব তার পক্ষে।
আচ্ছা আচ্ছা,
আমার পক্ষে কেউ নাই, সব তার পক্ষে। এই যে 4 মাস গত হয়ে যায়, এখন পর্যন্ত তারা কিচ্ছু করতে পারলো না, ওই তার পক্ষে রাই। তাহলে তো ওই 15 দিনের পরে
আসলে একজন দরিদ্র রিক্সা চালকের পক্ষে কেউই থাকে না, এটাই হয়তো বা স্বাভাবিক। আপনি তো রিক্সায় চালান?
জি।
আচ্ছা, আরো হোটেল আছে বাজারে, কোথায়?
বরঙ্গাইল বাজার,
মানিকগঞ্জ,
মানিকগঞ্জ বরঙ্গাইল বাজার,
বরঙ্গাইল। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা একটা ছোট বিরতিতে যাবো, আপনাদের অনেক SMS, সুপ্রিয় শ্রোতা, আপনাদের অনেক SMS আমি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আমি দেখতে পাচ্ছি আপনারা, আপনাদের অ্যাটাচমেন্ট আমাদের এই শোটির সঙ্গে, এবং আমার মতো করে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন উঠে আসছে, এবং আমি কিছু কিছু প্রশ্ন করছিলাম যেগুলি আসলে আপনাদেরই প্রশ্ন। আপনাদের SMS পড়ছিলাম, দেখছিলাম ফেসবুকে আপনাদের কমেন্টসগুলি দেখছিলাম, এবং আপনাদের প্রশ্নগুলি আমরা তুলে ধরছিলাম কে ভারতের কাছ থেকে। আমরা ছোট একটা বিরতিতে যাব, এবং বিরতির পরে আমরা চেষ্টা করছি এর মধ্যে কবির নামে যে ব্যক্তিটির কথা উঠে এসছে, কবির যিনি দুবাই থেকে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছেন, সেই কবিরের সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, যেমনটি করে এতটা সময় রয়েছেন অনেক ধন্যবাদ, এই সময় আপনারা এত রাতে আমাদের সঙ্গে রাত জেগে রয়েছেন। আমরা আসলে শুনতে চাই সবকিছু, মূল বিষয়টি আসলে কি। আমরা এখনো একটু ধোঁয়াশার মধ্য দিয়ে রয়েছি। মোবারক বলছেন কেবারত সবই ভুল বলেছে, এবং কেবারত বলছেন যে না, মোবারক সব ভুল বলছেন। তো ব্যাপারটি আসলে এরকমই হয়, কেউই তার দোষ স্বীকার করেন, অথবা দুই পক্ষই এক পক্ষ অন্য পক্ষকেই দোষারোপ করে, ব্যাপারটি আসলে এমনই। অনেক SMS এবং অনেক ফেসবুকে কমেন্টস আমি পেয়েছি, জানিয়ে রাখি আজকে যাকে নিয়ে কথা হচ্ছে, যা যেই আমাদের এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু, সে হচ্ছে সালমা। সালমা আজকে সালমার ঘটনা নিয়ে, সালমার স্ত্রী এবং সালমার স্বামী মোবারক আমার স্টুডিওতে কথা হচ্ছিল কেবারতের সঙ্গে, যার মাধ্যমে সালমাকে দুবাই পাঠানো হয় এবং দুবাই থেকে তাকে বিক্রি করে দেওয়া হয় ওমানে, এবং সে এই মুহূর্তে ওমানে রয়েছে এবং তাকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত করা হচ্ছে এক প্রকার জোর করেই। সালমার ছবি আমরা ফেসবুকে পোস্ট করেছি, আপনারা চাইলে ভিজিট করুন আমাদের ফ্যান পেজটি www.facebook.com/dhakafm90.4। আমি আবারও বলছি www.facebook.com/dhakafm90.4, সেখানে গেলে দেখতে পাবেন সালমাকে, এবং কিছুক্ষণের মধ্যে আমরা আজকের অতিথি যারা সালমার মা এবং তার স্বামী মোবারক, তাদের ছবিও পোস্ট করব। আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন, জানিয়ে রাখি যারা আমাদের অন্ধকারের গল্পে স্টুডিওতে এসে তাদের জীবনের অন্ধকার অধ্যায়ের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তারা যেভাবে যোগাযোগ করবেন আমাদেরকে, SMS করে যোগাযোগ করতে পারেন, OG_space আপনার নাম, স্পেস আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। ঠিক তারাই যারা স্টুডিওতে এসে তার জীবনের অন্ধকার অধ্যায়ের কথা বলতে চান। ইমেল করুন আমাদেরকে og@dhakafm904.com এই অ্যাড্রেসে, og@dhakafm904.com এই অ্যাড্রেস, অথবা ফেসবুকের ইনবক্সে যোগাযোগ করুন, og_name_ আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ফেসবুকের ইনবক্সে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি, এর মধ্যে আমরা যোগাযোগ করবার চেষ্টা করব কবিরের সঙ্গে, যিনি এই মুহূর্তে রয়েছেন দুবাইতে, এবং বারবার আলোচনায় এই কবিরের কথা কিন্তু উঠে আসছে। কোথাও যাবেন না সুপ্রিয় শ্রোতা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4, চলছে অন্ধকারের গল্প, এবং আমি সঙ্গে রয়েছি জুয়েল।
This track was downloaded from fusionbd.com.
হ্যালো কবি সাহেব, কেমন আছেন?
জি, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, দুবাই থেকে কবি সাহেব বলছেন তাই তো?
জি জি।
আচ্ছা, আমি বাংলাদেশ থেকে কথা বলছি, আমার নাম জুয়েল, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কবি সাহেব, আপনি ওখানে একটা একটা এজেন্সিতে কাজ করেন তাই তো?
জি জি জি, দুবাইতে।
দুবাইতে কি এজেন্সি, এটা নাম কি আমরা একটু জানতে পারি, কিসে কাজ করেন আপনি?
লেবার সাপ্লাই।
লেবার সাপ্লাই, কি নাম কি আপনাদের কোম্পানিটার? জি বুঝিনি, একবার বলবেন কি? আপনাদের কোম্পানির নামটা একটু বলেন পরিষ্কার করে, আমরা ঠিক বুঝতে পারছি না। কুর্তাস লেবার সাপ্লাই। আচ্ছা আচ্ছা, ঠিক কি ধরনের কাজ করেন আপনাদের কোম্পানি, কি ধরনের কাজ করে? হাউস মেড নিয়ে আসে। তারা কি শুধু বাংলাদেশ থেকে নিয়ে যায় নাকি অন্যান্য দেশ থেকেও নিয়ে আসে এই ধরনের?
বিভিন্ন দেশের থেকে নিয়ে আসে।
আচ্ছা আচ্ছা, বাংলাদেশের বিষয়টা তো আপনি দেখাশোনা করেন নাকি? কবি সাহেব, আমরা আপনার নাম্বার পেয়েছি কেরাবত নামে একজন লোকের, কিবারত নামে একটা লোকের মাধ্যমে আপনার নাম্বার পেয়েছি। তো ওনার মাধ্যমে কতজন লোক বাংলাদেশ থেকে গিয়েছে?
না, উনি আসলে কাজ করে না, উনি এক বোন আসছিল আর কি।
হুম হুম,
আগে ওনার বোন পাঠাইছিল এক লোকের মাধ্যমে।
আচ্ছা, মোহর তার
নাম। ওনার বোন আসছে, পরে আরেকটা লোক পাঠাইছিল, তারপরে আরেকটা দুইটা লোক পাঠাইছে পরে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
ওই এলাকার লোকজন ওনার বোন গেছে পরে, যেমন বোনের মাধ্যমে বলছে আর বোন ভালো আছে, তারপরে উনি বোনের বান্ধবী ওই যেটা পাঠাইছিল আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আর কাউকে পাঠায়নি তাই তো? আচ্ছা আচ্ছা, তার সে বোনের বান্ধবী সালমা, সেও তো আপনাদের ওখানে আপনাদের মাধ্যমে কাজে গিয়েছে তাই তো? আচ্ছা, সালমা কবে কবে যায় দুবাই? তিন থেকে চার মাস হয়েছে তাই তো? তো সালমা এখন কোথায় আছে? দুবাইতে আছে। আপনাদের কোম্পানির মাধ্যমে তাকে কাজ দেয়া হয়েছে, কি কাজ দেয়া হয়েছে? বাসাবাড়ির কাজ। ও আচ্ছা আচ্ছা, কিন্তু একটা অভিযোগ আছে যে আপনারা নাকি এখান থেকে বাংলাদেশ থেকে যে মেয়েরা যায় তাদেরকে আপনারা বিক্রি করে দেন অন্য দেশে ওমানে।
এরকম হয় না, এগুলি এমবাসির মাধ্যমে আসে না, এগুলি তো আপনার এইভাবে আসে না, এমবাসির মাধ্যমে এখান থেকে ভিসা দিলে ভিসা এমবাসিতে অ্যাটাচ হয়।
আচ্ছা না, ঠিক আছে, সেটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনাদের অফিস থেকে তাদেরকে কাজ দেওয়া হয়। এই যে আপনি তো একটু আগে বললেন আপনাদের অফিস থেকে বিভিন্ন বাসা বাড়িতে গৃহ পরিচারিকার যে কাজ, হাউস মেড, সেই কাজে তাদেরকে আপনারা পাঠান। তো সালমাকে কোথায় পাঠিয়েছেন?
দুবাইতে।
আচ্ছা আচ্ছা, দুবাইতে একটা কাজে আছে তাই তো? কোথায় সেটা আপনি, আপনার মনে আছে, জানেন কিছু? সে থাকতে চায় না, এটা আপনাদেরকে জানিয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আর কোন অভিযোগ সে করেছে যে তার উপরে কোন নির্যাতন হচ্ছে কিনা, তারপরে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাকে জোর করে বাধ্য করে অসামাজিক কার্যকলাপ করানো হচ্ছে, এই ধরনের?
এখানে এরকম কিছু হয় না, এখানে এরকম কিছু হয় না ভাই,
এরকম কিছু হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এখানে আইন আছে, প্রশাসন আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি বলতে চাইছেন যে এরকম কোন সমস্যা নেই, কিন্তু সালমা তো মনে হয় খুব একটা ভালো নেই। আপনি 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 বলছিলেন যে সে দেশে আসতে চায়, তো কেন দেশে আসতে চায়? কেন
দেশে আগে যাইতে চাইছিল না, ওর হাজবেন্ডকে ফোন করার পরেই সে দেশে যাওয়ার জন্য মানে ইয়ে করছে আর কি, বলছে ওরা ফোন করে আমাদেরকে বলছে। এক মাস ২৭ দিন কাজ করার পরে কাজ করছে, যখন ওর হাজবেন্ড ফোন করছে বলছে মনে হয় হাজবেন্ড তো ভালো ছিল না এরকম বলছে, সাইসা এই কারণে চলে আসছে। পরে আবার হাজবেন্ডে বলছে যে তুই আইসা পর, আইসা বললে পরে আমি থাকা খাওয়ার ব্যবস্থা সব টাকা পয়সা দিব, এসে এরকম বলছে। বলার পরেই ও মানে দেশে যাওয়ার জন্য পাগল হয়েছে আর কি। এখানে কোনো টাকা পয়সা নাই না, হাউসমেট ভিসা নিয়ে আসে,
তো একটা মেয়ের যেতে আসলে কত টাকা খরচ হয় এই কাজগুলোতে যেতে বাসা বাড়ির এই কাজগুলিতে?
এই কাজগুলোতে যেতে আপনার টিকিট লাগে আর আপনার মেন পাওয়ার এর পয়সা লাগে আর কি।
মানে সব সব মিলিয়ে কত টাকা একটা মেয়ের মানে নিজ খরচ হয় সেটা সেই অঙ্কটা কত টাকার অঙ্কটা?
টাকার অঙ্কটা মনে করেন একটা টিকিট 25,000 টাকা আছে।
টিকিটের টাকা কি যে যায় তাকে দেয়া লাগে নাকি যারা নিয়ে যায় তারা দেয়? তাহলে খুব একটা টাকা লাগে না আর কি বিদেশে যেতে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে ওই যে দেশের যে খরচ গুলি রয়েছে ওই যে ফিঙ্গার দেয়া বলে যে ব্যাপারগুলো এখানে যে টাকাগুলি খরচ হয় 4,000-5,000 টাকা, এর বেশি তো আসলে খুব একটা খরচ হওয়ার কথা
না। ও
আচ্ছা আচ্ছা, সালমার আসলে কত খরচ হয়েছিল?
সালমার তো ওই যে কোন টাকা পয়সা নাই না বলছে, মেন পাওয়ারের কত 7,000 না কত টাকা দিয়েছিল
বলছিলাম। 7 না 60?
7,000
তাই তো? আচ্ছা আচ্ছা, তো আপনি সালমাকে আসলে কার মাধ্যমে পেয়েছেন? সালমা আপনাকে আপনার সঙ্গে যোগাযোগ করলো কার মাধ্যমে? আপনাদের এই কোম্পানিতে জয়েন করলো কার মাধ্যমে?
যখন প্রথম এজেন্টের মাধ্যমে, ওর বোন আসার পরই আপনার যখন তখন ওই সালমা বলছে আর কি বিদেশে যাবে, আর বোন ওই সময় আইসা আমাদের বোন ভালো ছিল,
ওই এজেন্টের বোন
বোনটা আবারও আসতেছে।
আপনাদের এই দেশের এজেন্ট কে? আচ্ছা, সে সালমা কি দেশে কোনো টাকা পাঠিয়েছে কিনা আপনি জানেন কিনা?
দেশে পাঠাইছে কিনা বলতে পারি না। তো
তো আপনাদের দায়িত্ব না, সে যেখানে কাজ করছে সেখান থেকে সে বেতন পাচ্ছে কিনা, তাকে নির্যাতন করা হচ্ছে কিনা, সে ভালো আছে কিনা, এগুলো কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে নাকি? তো কি অবস্থা, আপনারা কি জেনেছেন এখন সালমার কি অবস্থা, টাকা পয়সা পেল কিনা বেতন? সালমা কোনো কমপ্লেন করেনি তাই তো? আচ্ছা, এখন যদি সালমা ফিরে আসতে চায় তাহলে তার কি করতে হবে? আচ্ছা আচ্ছা, যে স্পন্সর তাকে নিয়ে গেছে বিমান ভাড়া দিয়ে তাকে যে নিয়ে গেছে যে স্পন্সর, সেই আসলে একটা ছাড়পত্র দিলে সে আসতে পারবে? আচ্ছা আচ্ছা, সে
ছাড়পত্র আরেকটা পারে ওই বাংলাদেশে ওই তার ফ্যামিলিতে অসুস্থ এরকম একটা লেটার পাঠাইলে যার অসুস্থ এরকম বললো দিয়ে দেয় আর কি।
আচ্ছা আচ্ছা, তো আপনারা কি করতে পারেন এখন যদি সালমা আসতে চায়, আপনাদের থেকে কি করার আছে?
এখন ওই যে টাকা পয়সা যদি স্পন্সাররা ফেরত দিলে, মনে করেন যে বিমানের যে খরচটা গেছে এগুলি ফেরত দিলে
৫০-৫৫ হাজার টাকা, মানে সব মিলিয়ে 60,000 টাকা হলে সে আসতে পারবে তাই তো? আচ্ছা, এই টাকাটা কাকে দেওয়া লাগবে? এই টাকাটা কাকে দেওয়া লাগবে, আপনাদেরকে?
এটা কেটা অফিসে পাঠাইতে হইব,
আপনাদের কোম্পানিতে পাঠাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং আপনাদের
ফোন করে তারা আনবো, ফোন করে আনা বলবো যে তোর খরচের টাকা দিয়ে দিছি, তোর সাথে দুই বছরের পর টাকা ছিল, তা কাজ করতে পারবে না, তার সমস্যা বাড়িতে চলে যাইতে হইব, যে তোর টাকা তোর ঘরে দিয়ে দিলাম আনতে, এরকম।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই চুক্তিটা তখন বাতিল হয়ে যাবে, টাকা ফেরত দেওয়ার পরে চুক্তিটা বাতিল হয়ে যাওয়ার পরে
কাগজপত্র এমবাসি করা না, আপনি দেখেন সেজে আছে কাগজপত্র গুলি আছে এখানে, আপনার এমবাসি করা, এমবাসিতে অ্যাটাচ করে, এই বাংলাদেশ এমবাসি আছে দুবাইতে, এই দুবাই থেকে অ্যাটাচ করে তারপরে কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে ভিসা গুলি বাংলাদেশে পাঠায়, পাঠানোর পরে ওখান থেকে আবার আমাদের দেশে থেকে আবার এরা মেন পাওয়ার করে চেক চেক করে তারপরে আবার পাঠায় দেশে।
আচ্ছা 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 আচ্ছা, এখন তাহলে কিছু টাকা হলে, 60,000 মতো টাকা হলে সে ফিরে আসতে পারবে?
হ্যাঁ হ্যাঁ, চলে গেছে।
আচ্ছা, আপনাদের কোম্পানি থেকে এরকম মাসে বাংলাদেশ থেকে কত মেয়ে যায়?
এখানে তো অফিসে অনেক লোকজন, আমি তো এখানে চাকরি করি, অনেক লোক বিভিন্ন দেশের থেকে আসে, ফিলিপিন থেকে আসে,
মানে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে কি পরিমাণ মেয়ে যায় আমাদের দেশ থেকে আপনাদের কোম্পানির মাধ্যমে?
অনেকই তো আছে, অনেক আছে তো।
মানে অনেক বলতে কত, মাসে কেমন কেমন যায় আর কি?
মাসে 60-70, 100 এরকম তো হবে
বাংলাদেশ থেকে যায়, তাই তো? আচ্ছা, তো তাদের এই যে মাসে, যেহেতু আপনি কতদিন ধরে কাজ করছেন এই কোম্পানিতে?
ওই কোম্পানিতে আমি 2 বছর যাবত কাজ করছি।
তো 2 বছরে তো আমার মনে হয় যে অনেক অনেক শ্রমিক, নারী শ্রমিক আমাদের দেশ থেকে গিয়েছে, তো তাদের কাছ থেকে আসলে কি ধরনের কমপ্লেইন আপনারা পান?
কমপ্লেইন আছে অনেক সময়, কাজের কমপ্লেইন আছে আর কি, কাজ বেশি, তো বেশি হলে বলে যে আমরা কাজ করতে পারবো না, কাজ না করতে পারলে অফিসে তারা ওই আরবির এখানে বসে থাকলে, কাজকর্ম না করলে ওই হাউসমেটটা যে কুকুর বাসায় 2 মাসের কন্ট্রাক্ট থাকে আর কি।
আচ্ছা আচ্ছা,
2 মাসের মধ্যে হাউসমেটের কোনো সমস্যা হইব, কোনো কিছু হবে, তাহলে ও বিষয় না, ফেরত দিব, ফেরত দিয়ে দেবো, ফেরত দিয়ে বলবো যে আমার টিকেটের যে খরচ আছে, খরচ পাতি এগুলি দিয়ে দে, ফেরত দিয়ে দে, এই যে তোর হাউসমেট তুই এলা দেশে পাঠা বা বিষয় চেঞ্জ করে অন্য মালিকের কাছে দিয়ে দিল তোর ব্যাপার।
আচ্ছা আচ্ছা,
এরকম বলে তখন তার খরচটা বহন করে আনছে, এই কষ্টটা ফেরত দিয়ে দেয়, তারা আবার আরেক স্পন্সর দিয়ে যায়, আরেক বাসায় কাজে দিয়ে দেয়।
আচ্ছা আচ্ছা,
এরকম আর কি।
আচ্ছা, তো আমরা সালমার বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম, যতদূর শুনলাম আমরা বুঝতে পারছি কিছু কিছু ঘটনা যে হয়তো ওখানে তার কাজের সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি
কাজের সমস্যা, কাজটা বেশি হইলে ওই বিভিন্ন ধরনের কথা বলে আর কি, এরকম। এই যে আর বুনে আগে একবার আইসা থেকে গেছে, আবার এই যে চলে আসতেছে আজকে রাত্রে, এই অফিসের মাধ্যমে প্রথম যে অফিসের মাধ্যমে গেছে, ওই অফিসের মাধ্যমে আবার চলে আসতেছে আজকে রাত্রে।
সেলিনা? আচ্ছা, কে ভারতের বোন? আচ্ছা, কিন্তু সালমার যে বিষয়টা আসছে যে সালমাকে নাকি বিক্রি করে দেওয়া হয়েছে,
সালমা ভালো ছিল, আসলে কাজও ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, ওই যখন এর হাজবেন্ড ফোন করছে তখনই তার সমস্যাগুলি হয়েছে।
আচ্ছা আচ্ছা,
বিভিন্ন ধরনের কথা বাথা বলে আর কি, উল্টা পাল্টা।
ও আচ্ছা আচ্ছা, তার মানে সে দেশে
আসছে, হাজবেন্ড ফোন করার আগ পর্যন্ত ভালো ছিল, ওই কাজ করছে, ইয়ে করছে, আমার জামাই পয়সা দেন আরো এরকম বলছে, গরিব মানুষ, আরো তো বাঙালি আছে এখানে অফিসে, সবার কাছে বলছে যে জামাই ভালো না খারাপ, এরকম বলছে যে ভাই আমার ভালো একটা কাজ দেখে দিয়েন, কারণ এখানে তো প্রায় অনেকই বাঙালি অফিসে, কারণ বাঙালি লোকজন আছে, যেমন আমাদেরকে বাঙালিদের অনেকেই বাঙালিদের এখানে রাখবে ইয়ের জন্য, বোঝানোর জন্য, কথা বলার জন্য।
আচ্ছা
এরকম।
আচ্ছা, কেবারত আপনার সঙ্গে যোগাযোগ করে কি?
হ্যাঁ, যোগাযোগ করছিল তো।
আচ্ছা,
এই যে আমরা বললাম না, 2 সপ্তাহ আগেও ফোন করছিল, আবার আজকেও করছিল।
কি বিষয়ে আপনাদের কথা হয়, সালমার বিষয়ে কোনো কথা হয়েছে কেবারতের সঙ্গে?
হ্যাঁ, কথা হয়েছে, ওই যে পেপার টেপার নিল, ওই যে এম্বাসির পেপার নিল।
কি কারণে নিয়েছে?
ওগুলি নিল তা জানি না, অবশ্য সে বলছে যে পেপার যেগুলি নাকি ওই আগে যে পেপার গুলি দিয়েছে আসছে আর কি, ওই পেপার গুলি বলছে অফিস থেকে পাঠানোর জন্য, তারপরে অফিস থেকে পাঠাইছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কবির সাহেব আরেকটা প্রশ্ন ছিল যে কেবারত আপনাকে বলছিল যে সালমার কাছ থেকে যেন তার মোবাইল ফোনটাই কেড়ে নেওয়া হয়, এটা কতটুকু সত্যি আসলে?
কোন জিনিসটা বুঝলাম না, আবার বলে।
সালমার কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়ার কথা বলছিল কেবারত আপনাকে, এটা কি ঠিক?
না না না, এরকম সে বলে না, সে বলছে আমার বলছে যে ভাই আপনারা তো ভাইয়ে আপনারা একটু দেখে রাখেন, মনে করেন এইটা আমার আরেক বোনের মতো। সে এরকম বলছে এই ধরনের কথা, এই ছেলে এত সিধা মানুষ কথা যা বলে বুঝি আর কি, যার মতো সরল সহজ মানুষ খুব কম আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
দেখি নাই তো কোনো যে কথা হয় মাঝে মধ্যে এত বুঝি আর কি।
আচ্ছা কবি সাহেব, কবি সাহেব আমাদের সঙ্গে সালমার মা আছে, আপনি একটু তার সঙ্গে কথা বলেন।
শুনেন কবির, আপনি দয়া করে আমার মেয়েটার একটু দেশে পাঠিয়ে দেন। আমার মেয়ে
ওদের ব্যাপার, ওদের আত্মীয় স্বজন আমারতের বোনের বান্ধবী, তো এই হিসাবে নাকি ইয়ে করে পাঠায় দিছে।
আচ্ছা বাবা, তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করে বলছি বাবা, তুমি আমার মেয়েটারে যত কষ্ট হইকো যেভাবেই হোকো বাবা, তুমি আমার মেয়েটারে আমার কাছে তুমি পাঠিয়ে দাও। আমার ছোট একটা নাতিন আছে, নাতিনটারে থুয়ে গেছে, নাতিনটা খুবই কষ্ট করে, ওরে দয়া করে বাবা ওরে তুমি আমার কাছে পাঠিয়ে দাও, আমার বাচ্চারে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে কইতেছি বাবা, তুমি আমার কাছে পাঠিয়ে দাও বাবা।
এরকম সমস্যা এরকম কিছু না, কাজ করছো না বা কাজ করতে না। আসলে ওই সময় দুজন পক্ষে মানুষ পাগল হইয়া আসার পরে তারপরে জামাই বাড়ায় ভাই বাড়ায় কত কিছু বাড়ায়, আর আসার সময় গরিব মানুষ কিছুই নাই তার দুনিয়াতে, এরকম বলে আসে। তখন এখানে আসলে কাজ করলেই সমস্যা হয়ে যায়, ভাই আছে হাজবেন্ড আছে। এখন শুনেন, এখন ওরা ফোন করলে বলেন যে মানে কাজ না করলে অনেক সময় পাঠায় দেয়, ওরা আরবিরা পাঠায় দেয়। হ্যালো,
তোমার কাছে অনুরোধ করে কই বাবা, যেভাবে হোক তুমি আমার বাচ্চাটারে তুমি আমার কাছে পাঠিয়ে দাও বাবা, আমি খুব দুঃখিত অসহায় মানুষ, আমি স্বামী নাই সন্তান নাই, আমার ওই মেয়েটাই আছে, ওই মেয়েটার কাছে আমি থাকি বাবা।
আমি বলি আমার এখানে কিছুই নাই, আমি তো করি চাকরি, এই অফিসে আমি চাকরি করি, বুঝছেন, আমি করি চাকরি। এখন আমি কথা বলবো, আপনি বলছেন তারপরে আমারও তো বলছে, আমি কথা আগেও বলছি, তখন আর হাজবেন্ড কথা বলছে, আগে তো সব ভালোই ছিল কাজ করছিল, যখন আর হাজবেন্ডের সাথে কথা বলছে তখন এই যে এই সমস্যাগুলি দাঁড়াইছে, এইটা হয়েছে ওইটা হয়েছে। আসলে মানুষের অপকার করছে ওই বই দেখায়, মানুষ একটা বিদেশ আসলে 30,000 টাকা লাগে, তাও লাগে না, তার বোনে এগুলি রেডি করে তারপরে আসে, এরকম করতে হয় না।
ওকে,
বিদেশে আসে না মানুষ, কত লোকজন বিদেশে আসে।
কবির, আমাদের সঙ্গে সালমার যে হাজবেন্ড মুবারক, তিনিও রয়েছেন, এবং আপনি যতদূর জেনেছেন যে মুবারক আসলে ভালো ছিল না, সালমা গিয়ে আপনাদেরকে বলেছে সেটা, যার কারণে সে দেশের বাইরে এসছে কাজের জন্য, এবং এরপরে সে যখন মুবারক আবার তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তারপরে আসলে সালমা দেশে ফিরে আসতে চায়, তার আগ পর্যন্ত সালমা ভালোই ছিল আপনি বলছেন, তাই তো? আচ্ছা, মুবারকের সঙ্গে একটু কথা বলেন আপনি।
তাহলে মার দই করা হয় না তারে, মার দৌড় অত্যাচার এটা হয় না? মার দৌড় অত্যাচার আমার কাছে রেকর্ড আছে, যে কইছে যে কথা কইছে বাংলাদেশে, মার দৌড়েছে
হাজবেন্ডের সাথে, শুনেন, যখন আর হাজবেন্ডের সাথে কথা বলছে তখনই এরকম কথা বলছে। যখন আগে
হাজবেন্ডের আগে আমার 22টা বউর সাথে কথা বলছে, আমার 22টার সাথে কথা বলছে, আমার কথা হওয়ার আগে তাগুর সাথে কথা বলছে, তারাই রেকর্ড করে রাখছে, আমার 22টাই রেকর্ড করে রাখছে। রেকর্ড কি শুনবেন নাকি? না, রেকর্ড কি শুনাবো নাকি? বলে নাই আপনিও, আপনার কাছে মোবাইল দিয়েছে, মোবাইল যতবারই দিছে এক সময় এক নাম্বারে মোবাইল করে মিস কল দেয়, তো একসাথে মিস।
আচ্ছা, আপনার সঙ্গে কথা বলছিল মোবারক, আসলে তারও একটাই দাবি, তার স্ত্রীকে ফিরিয়ে দেয়া হোক খুব শীঘ্রই। সো আপনার কাছ থেকে আমরা আসলে কি আশা করতে পারি, তার সালমাকে ফিরিয়ে
আনতে? জি, আমি অফিসে কথা বলবো, যে তোরা এই ফাইলটা চেক করে দেখ কয় মাস হয়েছে, বাকি লেনদেন এই যে গত কিছুদিন আগে যে ফাইলটা নাকি পাঠানো হয়েছে, দেখতে কথা বললো, দেখে দেশে পাঠানোর বাসার সমস্যা, সম্বন্ধীগত সমস্যা, দেখ দেশে পাঠানো দেওয়ার ব্যবস্থা করতে পারিস কিনা, কেমন কি করতে হয় তোরা ব্যবস্থা করে পাঠায় দে, তার ফ্যামিলিতে সমস্যা, মা অসুস্থ এরকম বলে বলতে পারবো আর কি, যে আমার কাছে ফোন করছিল
অনুরোধ করবো যেন সালমাকে খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হয়। আপনি আপনি যেহেতু ওখানে রয়েছেন, আপনাদের কোম্পানির মধ্য দিয়ে সালমা কাজে গিয়েছে, সো আমরা চাইবো যে আপনি একটা ব্যবস্থা করে সালমাকে দেশে পাঠানোর ব্যবস্থা।
অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই বলবো না কেন, আজকে ওই ফোন করছে আর বোন আসতেছে, তো ও ফোন করে বলছে যে দেখেন আসলে তো আমার বোন আগে যাইছে আবার যাইতেছে, তো আমি জানি এখন সে বিভিন্ন ধরনের কথা বলে, দেখেন যেভাবেই কথা বললে অফিসে যেভাবে পাঠানোর ব্যবস্থা করে দেন, যে আমি খুব এখানে অসম্মান হইতেছি।
কেবারত বলেছে আপনাকে, তাই তো?
জি, প্রায় প্রায় 10-12 দিন আগে বলছে, অনেক ইয়া করছে, কান্নাকাটি করছে, যে ভাই আমি পাপ করছি, আমার পকেটে 3,000 টাকা দিয়া, তারপরে মেন পার করে দিয়া, আমার ভুলের কথা, তারপর আমি পাঠাইছি, আমি কেন এই যন্ত্রণায় গেছি, আমি কি এগুলি ব্যবসা করি? আমি বলে উপকার করতে কখনো যাবেন না, উপকার করতে গেলেই সমস্যা হবে। ওই মেয়েটা আসছিল যে ভালো আসছিল, তো যখন হাজবেন্ডের সাথে যোগাযোগ হয়েছে, হ্যাঁ তখনই গিয়ে এই সমস্যাগুলি হয়েছে। আরেকটা মেয়ে আসছে তো, চাকরি করতেছে না, ওই মেয়েরও ফোন করে নাম্বার আছে, ওই মেয়েরও ফোন করে জিজ্ঞাসা করে দেখেন তো, এই সমস্ত বিষয়ে এই ধরনের কমপ্লেন এগুলি হয় কিনা।
আচ্ছা, আমরা এই নাম্বারটি
বুঝতে পারবেন,
আমরা এই নাম্বারটি আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি, আপনি আমাদের সঙ্গে লাইনে থাকুন। ওকে, আমরা রয়েছি গল্পের এই পর্যায়ে, আমরা নাম্বারটি নিয়ে চেষ্টা করছি, সেই সঙ্গে কিছু এসএমএস পড়তে চাই, এসএমএস করেছেন আমাদেরকে অনেকেই, আমাদের সঙ্গে ফোনে যুক্ত হতে চান অনেকেই, সো অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে শুনছেন। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমরা অন এয়ারের বাইরে থেকে, আমরা ঠিক অন এয়ারের নাম্বারটি নিতে চাই না, ফোনে যেহেতু আমরা নাম্বারটি নিচ্ছি, আমরা চেষ্টা করছি যে সেখানে আরেকটি মেয়ের কথা কবির বললো, আমরা তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই আসলে মূল বিষয়টি কি, কারণ সেও একটা মেয়ে, সেও সেখানে গিয়ে কাজ করছে, তার কাছ থেকে আমরা জানবো আসলে সালমার ব্যাপারে সে কতটুকু জানে। আমরা চেষ্টা করছি তার নাম্বারটি নিয়ে তার সঙ্গে কথা বলবার। অনেকগুলি এসএমএস, জাহির টঙ্গী কলেজ গেট থেকে লিখেছেন যে আমি আর আমার মামা শুনছি ঘটনাটি শুনে আমাদের খুবই খারাপ লাগছে, আমরা সালমার জন্য দোয়া করি। এরপরে এসএন জাকির খান লিখেছেন, তার কথা শুনে মনে হচ্ছে সে মিথ্যে কথা বলছে, কেবারতের বোনও এই চক্রের সঙ্গে জড়িত তিনি ধারণা করছেন। আচ্ছা জাকির, পাবেল তিনি লিখেছেন যে ওকে জিজ্ঞেস করো দেশে কোন কোম্পানির মাধ্যমে ওখানে পাঠায়। আচ্ছা, আমরা এটা জেনেছি এটা কোন কোম্পানির মধ্য দিয়ে। তো আজকের এই গল্পের মূল উদ্দেশ্য যেটা, যে আমরা আমরা আসলে জানাতে চাই যে বিষয়গুলি যতটা সহজভাবে দেখা যায়, যে খুব সহজে বিদেশে গিয়ে এত কম টাকায় বিদেশে যাওয়া যায়, এবং গেলে পরে কি কি দুর্ঘটনাগুলি ঘটতে পারে, কি কি ঘটনাগুলি ঘটতে পারে, এবং কত নির্যাতন নেমে আসতে পারে মুহূর্তের মধ্যেই। সো একটু আপনাদেরকে সচেতন করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এবং সালমার মা এবং সালমার স্বামী তাদের তাদের যে সময়টি কাটাচ্ছেন তারা তারা সেই ঘটনাগুলি আপনাদের কাছ থেকে আপনাদের কাছে শেয়ার করতে এসছেন এবং তারা দোয়া চান আপনাদের সবার কাছে আপনারা সবাই দোয়া করবেন যেন সালমা ফিরে আসতে পারে তার তিনটি সন্তান তার অপেক্ষায় রয়েছেন ছোট একটি বাচ্চা যার বয়স মাত্র চার বছর সে প্রতিদিনই সে নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে বলে যে তার মাকে যেন সে ফিরে পায় আরো একবার আর খুবই দরিদ্র একটি পরিবার আমরা তো জানি যে একটা একটা দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য খুব একটা লোক পাওয়া যায় না সো এই ব্যাপারটি থেকে আসলে এই ঘটনাটিও এই পরিবারের সঙ্গে ব্যতিক্রম কোনো ঘটনা ঘটেনি একই ব্যাপার তাদের পাশে খুব একটা লোকজন নেই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ঘটনাটি তুলে ধরবার জন্য মূল বিষয়গুলি কি হচ্ছে সেটা তুলে আনবার জন্য এবং এর থেকে আমরা এরপরে যারা আমরা চেষ্টা করব আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব দেশের বাইরে যারা যায় দেশের বাইরে বিশেষ করে মেয়েরা যারা যায় এই ধরনের অল্প খরচে বাড়িতে কাজ করবার জন্য গৃহ পরিচারিকার কাজের জন্য যারা যায় তারা অবশ্যই খোঁজ খবর করব এবং নিশ্চিত হব তারপরে আমরা এই ধরনের কাজে যাব এখন কিন্তু সালমা ফিরে আসতে চাইছে সেই অভাবের সংসারে সে ফিরে আসতে চাইছে তার এখন অতটা টাকার দরকার নেই সে ফিরে আসতে চায় তার সেই প্রিয় সংসারে তার প্রিয় স্বামীর কাছে তার মায়ের কাছে তার সন্তানের কাছে সো বিষয়টি হচ্ছে এটাই কিছু এস এম এস পড়তে চাই আমরা নাম্বারটি পেয়েছি নিশ্চয়ই আচ্ছা 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 নাম্বারটি সে দিতে পারেনি আচ্ছা কবির নাম্বারটি দিতে পারেনি সো পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন বুঝতে পেরেছেন হয়তোবা আরো কিছু এসএমএস পড়তে চাই পাভেল লিখেছেন এরপরে লিখেছেন তার নতুন জয়েন করেছেন আমাদের সঙ্গে সালমার ঘটনাগুলি কিছুটা শুনেছি এবং খুব খারাপ লাগছে এসএমএস টা পেয়েছেন কিনা একটু জানাবেন পেয়েছি ভাই কিন্তু আপনি আপনার নামটি লেখেননি দয়া করে নামটি লিখবেন যারা যেখান থেকে এসএমএস করবেন আমাদেরকে 16260 এই নম্বরে ফেসবুকের কমেন্টস গুলো পড়বো ফেসবুকে অনেক কমেন্টস সো সবগুলি পড়তে পারবো কিনা বুঝতে পারছি না তবে শো শেষ হওয়ার পরে হয়তো সবগুলি পড়বো ঢাকা এফএম এ লিখেছেন শিফুল তিনি লিখেছেন শিফুল ও সাইফুল লিখেছেন যে আমরা চাই সালমা আপাকে দেশে ফিরিয়ে আনা হোক মোহাম্মদ আলী তালুকদার আমাদের সঙ্গে জসিম তিনি লিখেছেন সালমার মতো হাজার মেয়ে আছে যারা বিদেশে গিয়ে এরকম খারাপ কাজ করতে বাধ্য হয় এবং লজ্জার কারণে তারা সেটা শেয়ার করে না কিন্তু সেটা জসিম বলেছেন আমরা খুব একটা জানি না জসিম সো এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না মামুন হাসান তিনি লিখেছেন কেউ আচ্ছা 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 কেবারত সম্বন্ধে তিনি বলেছেন ওকে এটা পড়লাম না এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন ভাই আপনাকে থ্যাংকস এসব জানানোর জন্য পাবনা থেকে আপনাদের মাধ্যমে আচ্ছা তিনিও চান সালমা যেন ফিরে আসুক এরপর দেখতে পাচ্ছি সুশান্ত তেজকুনি পাড়া থেকে লিখেছেন সালমাকে উদ্ধারের জন্য কেবারতই একমাত্র ব্যক্তি যে উদ্ধার করে দিতে পারবে সো কেবারতকে তিনি অনুরোধ করেছেন এবং সেই সঙ্গে তার পরিবারকে তিনি বলেছেন যেন কেবারতকে সেইভাবেই কনভিন্স করে যেন তাকে আনা হয় সৈকত মন্ডল আমাদের সঙ্গে এরপরে ফেরদৌস তিনি লিখেছেন দালালরা এভাবে বলে এবং দালালরা সবসময় মিথ্যা বলে যেভাবে হোক নিজেদেরকে পাশ কাটিয়ে নিজেদেরকে বাঁচিয়ে তারা চলে এরপরে আরো অনেকগুলি এস এম এস জুয়েল ভাই আমি সুমন কেবারতের প্রতিটি কথা মিথ্যা তার উপর কঠিন ব্যবস্থা নেওয়া হোক আচ্ছা মমিনুল ইসলাম তিনি শিবালয় থেকে লিখেছেন 4,000 টাকায় দুবাই যাওয়া গেলেও দুবাই যাওয়া গেলে সবাই যেত ব্যাপারটি পুরোপুরি মিথ্যা এটা তিনি জানিয়েছেন 4,000 টাকায় কখনোই দুবাই যাওয়া সম্ভব না আচ্ছা কিছুক্ষণ আগেও কিন্তু কবির দুবাই থেকে আমাদেরকে এটাই জানাচ্ছিলেন যে এখান থেকে যদি দুবাই থেকে যদি কোনো ব্যক্তি নিজে স্পন্সর করে নিয়ে আসতে চায় তাহলে সে শুধুমাত্র দেশের যে খরচটি রয়েছে সেই খরচটি দিতে হবে এছাড়া বিমান ভাড়া থেকে অন্যান্য খরচ সবই তারাই বহন করে হাসান রাজশাহী থেকে লিখেছেন আচ্ছা তিনিও চান ফিরে আসবে সালমা সাব্বির বাড্ডা থেকে লিখেছেন গত সপ্তাহে এরকম হয়েছিল সেখানেও দালালদের এই ঠিক একই ধরনের আলাপ আলোচনা আমরা শুনেছিলাম রাইট গত সপ্তাহে ফাইমা ছিল ফাইমাও একই রকম এভাবে প্রলোভনে দুবাই যায় এবং তাকেও বিক্রি করে দেওয়া হয়। সেখানে ফাইমার সঙ্গে যে দালাল এবং যুক্ত ছিল তার সঙ্গে আমরা কথা বলেছি, মোটামুটি একই ধরনের কথাবার্তা। এবং দুবাইতে যে অফিসের মাধ্যমে ফাইমাকে কাজে পাঠানো হয়েছিল, সেই দুবাইতে যে লোকটি ছিল লিটন, আমার নামটি মনে আছে, সেই লিটনেরও একই কথাবার্তা আজকে কবির যেটা আমাদেরকে বলেছে, সবকিছু মিলে যাচ্ছে মোটামুটি, সেটা অনেকে জানিয়েছেন। এরপর দেখতে পাচ্ছি এসএমএস করেছেন সুদর্শন, তিনি ঢাকাতে পড়েন, তিনি তিনি বলেছেন যে দেশে যারা গরিব মানুষ রয়েছেন তারা খোঁজ খবর করে যেন দেশের বাইরে যান। জিশা বলেছেন কবিরকে কল দিব কিনা, কবিরকে কল দিয়েছি তার সঙ্গে আমরা কথাও বলেছি জিশা। সিরাজ এসএমএস করেছেন, সাজ্জাদ লিখেছেন, এরপরে মারুফ লিখেছেন, আনোয়ার আর অনেকে লিখেছেন। আমরা একটু ফেসবুকে যেতে চাই, ফেসবুকে আমরা কিছুক্ষণ আগে পোস্ট করেছি, এর আগে আমরা পোস্ট করেছিলাম সালমার ছবি, সেখানে সালমাকে গেলেই দেখতে পারবেন যিনি দুবাই বন্দী আছেন এই মুহূর্তে ওমানে, দুবাইতে অথবা ওমানে। কবির বলছে সে দুবাইতে, কিন্তু সালমার পরিবার দাবি করছে যে সে ওমানে রয়েছে। সালমার সঙ্গে আমাদের টিমও কথা বলেছে, সেখানেও সালমা জানিয়েছে সে ওমানে আছে এবং সে খুবই গোপনে অল্প কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করব। আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কোন এক মাধ্যমে, তার নাম্বারটি ম্যাচ করে সেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমাদের টিম মেম্বার শিপনপা তিনি তার সঙ্গে কথা বলেছিলেন। আর এই মাত্র আমরা তার মায়ের এবং তার স্বামীর ছবি আমরা পোস্ট করেছি, মোবারক এবং সালমার মা, আপনারা চাইলে গিয়ে সেখানে দেখতে পারেন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। ফেসবুক থেকে কিছু কমেন্ট পড়তে চাই, অনেকে সেখানে লিখছেন, সো অনেক ধন্যবাদ যারা এত রাত জেগে আমাদের সঙ্গে রয়েছেন। সম্রাট সম্রাট একটা প্রশ্ন করেছেন, সম্রাট এই প্রশ্নটি আমরা মিস করে গেছি। আচ্ছা সম্রাট বোধ হয় দুবাইতেই থাকেন, তিনি অনেক কিছু জানেন দেখতে পারছি। কবিরকে বলেন যে আরব আমিরাতে লেবার আছে, সেখানে কোথাও তো লেখা নেই যে দেশে ব্যাক করতে টাকা লাগবে এবং বিমান টিকিটও কোম্পানি দিতে বাধ্য, সম্রাট সেটা বলেছেন আমাদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ সম্রাট, এই তথ্যটি আমাদের জানা ছিল না। আচ্ছা বাঙালি মনি নামে একজন বন্ধু, তিনি বলেছেন যে এখন কান্না করে লাভ নেই। আসলে কান্না করে লাভ নেই আমরা বুঝতে পারছি, আমরা দোয়া করি যেন সালমা ফিরে আসে এবং তার দারিদ্রটা দূর করতেই কিন্তু সালমা গিয়েছিল। মনি আশা করছি আপনি ব্যাপারটি বুঝতে চেষ্টা করবেন, এটা লোভ নয়, সংসারকে একটু সুখে রাখার জন্য গিয়েছিল সে। এবং বাসা বাড়ির কাজের কথা, বাড়িতে কাজ, গৃহস্থালির কাজ, সালমার সাথে কথা বলেন ভাইয়া, এখানে কথা বলেন। আচ্ছা সালাম রানা লিখেছেন, সালমার সঙ্গে কথা বলা আমাদের পক্ষে সম্ভব না, আমরা জানি না সে কোথায় এবং কি অবস্থায় মুহূর্তে রয়েছে, তার সঙ্গে কোনো মোবাইল ফোনও নেই। আমরা অনেক কষ্টে একবার তার সঙ্গে কথা বলতে চেষ্টা করেছিলাম এবং সেই ক্লিপসটা আমরা শুনেছি। এরপরে দেখতে পাচ্ছি হৃদয় সরকার লিখেছেন আমাদেরকে, মেহেদি হাসান, স্যালারি কত পাই, আমরা যতদূর জেনেছি সালমা স্যালারি সেইভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত পাঠাতে পারেনি এবং তার পরিবার বলছে তাকে কোনো টাকা দেওয়া হয়নি, কিন্তু কবির আমাদেরকে জানিয়েছে 750 দিরহামে নাকি তাদের বেতন দেয়া হয়। রুবেল লিখেছেন, এরপরে সুদেশ না শুভ তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি আর অনেকে লিখেছেন, অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন। রমজানের রাত, সো আর বাড়াচ্ছি না, আজকের অনুষ্ঠান এখানে শেষ করব, অনেক অনেক ধন্যবাদ। যেতে যেতে আমরা আরেকটু কথা বলতে চাই সালমার মায়ের সঙ্গে আর সালমার স্বামী মোবারকের সঙ্গে। শুরুতেই খালাম মা, আপনি তো পুরো সময়টা ছিলেন আমাদের সঙ্গে, তো আমাদের সবার কাছে আপনার দাবি কি?
আমার মেয়ে ফেরত চাই, আমার মেয়ে কিভাবে কেমনে তারে তোমরা উদ্ধার করে আনবে, আমার মেয়ে আমার কাছে ফিরত চাই। তাছাড়া আমার নাতিনদের আমি বাঁচাই পারব না, ছোট্টু নাতিন আমার অন সবসময় মায়ের জন্য কান্দে।
কি নাম ওর?
মদিনা।
মদিনা
জি,
চার বছর বয়স।
চার বছর বয়স।
আচ্ছা মোবারক, কি বলবেন আপনি? কেবারতের কথা শুনলেন, কবিরের কথা শুনলেন, আপনার আসলে কি মনে হচ্ছে আপনি আপনি বলুন তো একটু। আমরা সবাই শুনেছি, শুধু আপনি না, আমরা এবং লাখ লাখ মানুষ শুনেছি, কবিরের কথা শুনেছি, আপনার কথা শুনেছি, এরপরে কেবারত তার কথাও শুনেছি, তো আপনার কি মনে হচ্ছে?
সবার কাছে আমার দাবি সালমাকে বাংলাদেশে আইনে সালমার মুখের কথা শুনেন, শুনে তারপরে যে বিচার করার দরকার আপনার কাছে সেই বিচারটা আপনারা করে দেন। সঠিক বিচার যেটা।
আপনি চান সালমা দেশে ফিরে আসুক এবং সালমাই নিজেই জানাক যে আসলে তার সাথে কি
ঘটেছে।
ওকে, সো আমরাও সেটা চাই। আমরা বোধ হয় এভাবেই একটা সঠিক সিদ্ধান্তে এবং সঠিক বিচার আশা করতে পারি যে যদি সালমাকে আমরা ফিরে পাই, সালমা নিজেই আসলে আমাদেরকে জানাতে পারবে যে আসলে পুরো বিষয়টি কি ঘটেছিল তার সঙ্গে, কেবারত সঠিক, কবির সঠিক নাকি সে সঠিক ছিল। এখনো পর্যন্ত ওই কোম্পানি কবির এবং কেবারত তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে সালমা যেটা বলছে সেটা মিথ্যা, তার পরিবার যেটা বলছে সেটা মিথ্যা। সে ভালোই আছে, সে কাজ করছে এবং কিছুদিন আগে তার হাজবেন্ড মোবারক ফোন করবার পর থেকে নাকি সে দেশে ফিরে আসতে চায় এবং দেশে ফিরে আসবার জন্য এই ধরনের ঘটনা সে বলছে যে আমার সঙ্গে এগুলো এগুলি হচ্ছে। বাট সালমা একটা অডিও ক্লিপ আমরা শুনেছিলাম, সেখানে কিন্তু আমরা এরকম কিছু পাইনি। সালমা নিজে জানিয়েছে তার উপরে কি অমানসিক নির্যাতন করা হচ্ছে, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে তাকে, রড দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে, প্রহার করা হচ্ছে। সো এই হচ্ছে ঘটনা, এটাই আজকের অন্ধকারের গল্প। শুনলাম সালমার ঘটনা, এর আগে ফাহিমার ঘটনা, সালমার ঘটনা পুরোপুরি এক। আপনারা অনেকেই বলেছেন যে একই ঘটনা আমরা বারবার কেন তুলে আনলাম। সেই ঘটনার পর থেকেই সালমার পরিবার যোগাযোগ করে আমাদের সঙ্গে এবং আমাদের আমাদের মাধ্যমে চেষ্টা করেছে। বাকিটা যেহেতু মামলা হয়েছে, একটা আসলে মামলা হয়েছে নাকি একটা জিডি করেছেন আপনারা?
মামলায়
করেছেন, নারী পাচার আইনে একটা মামলা করেছেন। আচ্ছা আচ্ছা, তারপরও মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেবারতকে ধরছে না?
ধরছে না।
আচ্ছা আচ্ছা, আপনারা থানায় গিয়ে বলেছেন যে আসলে
সেটা বলছি
পদক্ষেপ কি কি নিয়েছেন তারা?
তাগর নেতা কর্মী টর্মী ওর পক্ষে অনেক লোক।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
মেম্বার চেয়ারম্যান টেবিল সম্পূর্ণ তার পক্ষে, হোটেলের মালিক
আপনাদের পক্ষে। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার পক্ষে কেউ নেই,
ঘোরাঘুরি
করছেন বিভিন্ন জায়গায়, যাচ্ছেন বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন আপনার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য?
জি জি।
আচ্ছা, তো এখন তো আমরা যেটা দেখতে পেলাম যে আমরা যেটা দেখতে পেয়েছি, আচ্ছা আমাদের অনেক SMS এবং অনেক ফ্যান পেজে অনেক কমেন্টস আসছে, ইনফ্যাক্ট আমার ফোনেও অনেক আমরা দেখতে পাচ্ছি SMS আসছে। সো অনেক ধন্যবাদ যে যেখান থেকে রয়েছেন, সবাই সবাই মন থেকে চাইছেন যেন সালমা ফিরে আসে এবং আমরাও আশা করব। অন্ধকারের টিম, অন্ধকারের গল্পের যে টিম, তারা চেষ্টা করছি, আমরা ঢাকা FM চেষ্টা করছি এবং শ্রোতা বন্ধুরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ফিরিয়ে আনতে চাই সালমাকে। আশা করছি আপনারা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে চলেছেন অন্ধকারের গল্পকে, আশা করছি যে আপনারা অবশ্যই আমাদেরকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। ইনশাল্লাহ সালমাকে আমরা তার মায়ের কাছে, তার স্বামীর কাছে, তার সন্তানের কাছে ফিরিয়ে আনতে পারব। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আমরা এতক্ষণ ছিলাম, অনেক 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 SMS পেয়েছি, অনেক ফেসবুকে কমেন্টস পেয়েছি, তা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এর পরের অন্ধকারের গল্প আপনারা থাকবেন। জানিয়ে রাখি আরো একবার, এই এপিসোডটি যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.dhakafm904.com। এই অ্যাড্রেসে আর এই অ্যাড্রেসে গেলেই পেয়ে যাবেন অন্ধকারের গল্পের সব এপিসোড। আজকের এপিসোডটি আপনি পাবেন আগামীকাল, সো যেহেতু আজকে পাচ্ছেন না, আজকের এপিসোডটি আগামীকাল পাবেন। আর আজকে যদি আপনি ভিজিট করেন তাহলে অন্ধকারের গল্পের পুরনো এপিসোডগুলি আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আর আমাদের ফ্যান পেজ তো রয়েছে, যে কোনো মতামত আমাদের ফ্যান পেজে আপনি আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। এছাড়াও আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে SMS এ যোগাযোগ করতে পারেন। যারা আসতে চান, আজকে সালমার পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানে এসছে এই ঘটনাটি নিয়ে। আপনাদের কাছেও হয়তোবা থাকতে পারে এমন অনেক অন্ধকারের গল্প, যে গল্পগুলি আসলে অন্ধকারে থাকে, কখনো আলোর মুখ দেখে না। আমরা চাই সেই ঘটনাগুলি তুলে আনতে আমাদের শ্রোতাদের সামনে। সো এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে থাকে, আপনার কাছে যদি এর বাইরেও এরকম অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটে, তাই না, আমরা অনেক ধরনের বিষয় তুলে এনেছি অন্ধকারের গল্পের এতগুলি পর্বে। আশা করছি এর পরবর্তী পর্বগুলোতেও আমরা এই ধরনের অনেক বিষয় তুলে আনব, তবে সেই জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা, আপনাদের কাছ থেকে গল্পগুলি আসবে, ঘটনাগুলি আসবে। সো অন্ধকারের গল্প আর অন্ধকারে রাখবেন না, আশা করছি আলোর মুখ দেখাতে আমাদের স্টুডিওতে আপনি আসবেন। জানিয়ে রাখি যারা আসতে চান স্টুডিওতে কিভাবে যোগাযোগ করবেন, আপনার মোবাইল ফোনে SMS অপশনে গিয়ে, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OG
ও জি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে শুধু আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে 16260 এই নাম্বারে আমাদের অফিস থেকে আমাদের টিম অন্ধকারের গল্পের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আপনার সঙ্গে কথা বলবে ইমেইলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন ইমেইল অ্যাড্রেসটি জানিয়ে দিই og@dhakafm904.com og@dhakafm904.com এছাড়াও ফেসবুকে আপনি যোগাযোগ করে আসতে পারেন আমাদের স্টুডিওতে অন্ধকারের গল্পের স্টুডিওতে ফেসবুকের ইনবক্সে যোগাযোগ করবেন অবশ্যই ওয়ালে অথবা বাইরে কোনো পোস্টের কমেন্টে সেটা লিখবেন না ইনবক্সে মেসেজের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন আশা করব আর মেসেজের মধ্যে কি লিখবেন জানিয়ে দিই ওজি স্পেস নাম স্পেস আপনার ফোন নাম্বারটি ব্যাস এটুকুই আমরা যোগাযোগ করব আমরাই আপনার কাছ থেকে জানতে চাইব আপনার কথা এবং আমরা আপনাকে স্টুডিওতে ইনভাইট করব শুনব আপনার ঘটনাগুলি আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আর যেতে যেতে আরেকটি ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কাল সকাল 10টায় এবং দুপুর 12টায় মৌচাক মার্কেটের সাথে গোল্ডেন প্লাজা যে প্লাজাটি রয়েছে সেখানকার দ্বিতীয় তলায় সাইফুডস এর মৌচাক ব্রাঞ্চে ভার্সিটি ভর্তি প্রস্তুতির ইংলিশের উপর একটি অবিস্মরণীয় ক্লাস নেবেন ফোর্সের নির্বাহী পরিচালক ও বিশেষজ্ঞ টিচার এটিএম স্যার অন্য সকল ভার্সিটি কোচিং এর ছাত্ররাও এই ক্লাসে আমন্ত্রিত বিস্তারিত জানতে ফোন করতে পারেন 01713432011 অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য গল্প শেষ কিন্তু অন্ধকারের গল্পের টিমের কিন্তু কোনো বিশ্রাম নেই আবারও ছুটে চলবে অন্ধকারের গল্পের টিম আবারও তুলে আনবে সেই অন্ধকার অধ্যায়ের গল্প শুধুমাত্র আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ঢাকা এফএম এর সঙ্গে থাকুন শুভরাত্রি
This track was downloaded from FusionBD.com.